शरीरधारी कृपालु पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्तक्षं नमामि भक्तशक्तिकम् कंचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये वृंदायै तुलसीदेवै प्रियायै केशवस्य च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमम् देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये तमादिदेवं करुणानिधानं कमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम् वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे
देशप्रिय नगर हरिसभाय কিছু ভগবত কথা আলোচনা করবার সুযোগ মিলেছে। এজন্য সর্বাগ্রে আমি দেশপ্রিয় নগর হরিসভার পরিচালক সমিতিকে সর্বাগ্রে ধন্যবাদ জানাচ্ছি। ভাগবত বলেন, গঙ্গা দেবী যেমন পুত সলীলা, তিনি যেমন পাপনাশিনী, তদ্রূপ ভগবানের শ্রী নাম রূপ গুণ লীলা কথা তদ্রূপ পবিত্র করেন। কাকে? স্ত্রী পুরুষ নির্বিশেষে সকলকেই পবিত্র করেন। বক্তা, শ্রোতা, অনুশীলনকারী সকলকেই পবিত্র করেন। শ্রীমদ ভাগবতে আমরা দেখতে পাই, এক জায়গায় বলছেন সনাতন ধর্ম কথা বলতে গিয়ে, শ্রুতনু পঠিত ধ্যাত আদৃত বা অনুমোদিত সদ্য পুনাতি সদ্ধর্ম দেব বিশ্বদ্রুহপিহি। এই সনাতন ধর্ম নিখিল বিশ্বকে পবিত্র করতে পারেন। যদি কেউ এই সনাতন ধর্মতত্ত্ব শ্রবণ করেন, যদি কেউ অনুপঠন করেন, যদি কেউ অনুধ্যান করেন, যদি কেউ মনে মনে আদর করেন, যদি কেউ অনুমোদন করেন, সবাইকেই পবিত্র করতে পারেন এই সনাতন ধর্মতত্ত্ব। শুধু কি এরা? পরে বলছেন দেব বিশ্বদ্রোহপিহি। যদি কেউ দেবদ্রোহী থাকেন, যদি কেউ বিশ্বদ্রোহী থাকেন, তাদেরও পবিত্র করতে পারেন এই সনাতন ধর্ম। আমরা এখানে ভাগবত কথা আলোচনা করতে বসেছি, আমার সময় খুব সীমিত, তার মধ্যেই আমার বক্তব্য মোটামুটি রাখতে হবে। তার জন্য আমিও সংক্ষেপভাবেই চেষ্টা করছি আমার বক্তব্য বলতে। শ্রীমদ ভাগবত আলোচনা করবার পূর্বে শ্রীমদ ভাগবতের মহিমা মাহাত্ম্য একটু আলোচনা করতে হয়, নিয়ম আছে। যেমন শ্রীমদ ভগবদ গীতা আলোচনা করবার শেষে গীতার মহিমা মাহাত্ম্য আলোচনা করবার একটা রীতি আছে, তা না করলে পরে ভগবদ গীতা আলোচনা সর্বাঙ্গ সুন্দর হবে না, সুষ্ঠু হবে না। তদ্রূপ ভাগবত কথা আলোচনা করতে গেলেও ভাগবতের মহিমা মাহাত্ম্য কিছু বলার প্রয়োজন হয়। কি ভাগবত? ভাগবত কোথা থেকে আবির্ভূত হলেন? ভাগবত জগৎকে কি শিক্ষা দিয়েছেন? ভাগবত শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষ কি কষ্ট পাচ্ছে, না তারা একটা নীতি আদর্শের উচ্চ স্তরে উন্নীত হওয়ার সুযোগ পেয়েছেন। ঠিক এসব কথাগুলো আলোচনার বিষয়। শাস্ত্র বলতে গেলে আজকাল আমাদের মধ্যে অনেকেরই ভুল ভ্রান্তি অনেক কিছু রয়েছে। কেউ বলছেন যে ওগুলো তো মানুষের লেখা, মানুষের যে বুদ্ধিবৃত্তি, মানুষের যে ট্যালেন্ট, সেইগুলোই তো ওর মধ্যে আছে। মানুষের ভুল চুক হয়, ভ্রম প্রমাদ করণাভড় বিপ্রলিপসা দোষ, বর্জিত নয় সাধারণ মানুষ। কিন্তু শাস্ত্র বলছেন যে এই চার রকমের দোষ ত্রুটি যাদের নাই তাদেরই বলে মুনি ঋষি। কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস বেদ বিভাগ করেছেন, তিনি বেদ উপনিষদ ইত্যাদি রচনা করলেন, মহাভারত রচনা করেছেন, বেদান্ত দর্শন রচনা করেছেন এবং কুরআনাদি সব প্রকাশ করেছেন। এত করেও তিনি মানসিক শান্তি পাচ্ছিলেন না। তাঁর সন্ন্যাপ্রাস বদরিকা আশ্রমে তিনি অত্যন্ত বিষণ্ন বদনে বসেছিলেন। এমন সময় গুরু নারদ ঋষি সেখানে এসে হাজির হলেন, জিজ্ঞাসা করলেন কি ব্যাস তোমার কি হয়েছে? না আমার মানসিক অশান্তি। কিসের মানসিক অশান্তি? হে গুরু অন্তর্যামী আপনি বলুন কি হয়েছে, আপনি তো আমার হৃদয় ঠিক বুঝতে পারছেন, বলুন। কিন্তু কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস তো সাধারণ ব্যক্তি নন, শঙ্করের শঙ্কর সাক্ষাৎ ব্যাস ও নারায়ণ স্বয়ং। তো যিনি স্বয়ং নারায়ণ তিনি তো বেদ বিভাগ করেছেন, তাঁর আবার ভুল ভ্রান্তি কিসের? জগতের শিক্ষার জন্য এ ভাবটা আসে। স্বয়ং ভগবান তার প্রিয় সখা অর্জুনকে দিয়ে জগৎকে শিক্ষা দিচ্ছেন, তার প্রিয় সখা উদ্ধবকে দিয়ে জগৎকে শিক্ষা দিচ্ছেন, তা নাহলে জগতের লোক শিক্ষা পায় না। সেই জন্য তার নিজস্ব ব্যক্তিকে দিয়েই শিক্ষা দিতে হচ্ছে জগৎকে। স্বয়ং ভগবান তিনি চৈতন্য মহাপ্রভুর মূর্তিতে এ জগতে নাম প্রেম প্রচার করতে এলেন। অখিল লোক শিক্ষক ত্রিলোক গুরু সেই ভগবান, জগতের শিক্ষার জন্য এ কষ্টকর পরিশ্রম তাকে করতেই হচ্ছে, উপায় নেই। তো সেই যে প্রিয় পরমোপাস্য ভগবান, প্রেমময় ভগবান, তিনি জগতের কল্যাণ বিধাতা, জগতের কল্যাণের জন্যই তিনি আসছেন। কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস বেদ বিভাগ করেও, এত শাস্ত্র গ্রন্থ প্রণয়ন করেও মনে শান্তি পাচ্ছিলেন না। নারদ ঋষি চিন্তা ভাবনা করে বললেন, হ্যাঁ আমি বুঝতে পেরেছি তোমার মানসিক অশান্তির কারণ কি। তুমি জীব কল্যাণের জন্য শাস্ত্র গ্রন্থ প্রণয়ন করেছো সত্য, কিন্তু তুমি যা বুঝাতে চেয়েছো দুনিয়ার লোক তা বুঝতে পারেনি। সত্যই তিনি যা বুঝাতে চেয়েছেন দুনিয়ার লোক বুঝতে পারেনি। তারপরে তিনি বললেন, তুমি ফের পুনরায় ভগবানের অমল যশ কীর্তন তুমি পুনরায় করো, দুনিয়ার লোক যেন বুঝতে পারে ঠিক ঠিক তত্ত্ব দর্শনটা। ভগবান পরমোপাস্য, তিনিই পরমভজনীয় বস্তু, তিনি অখিল রসামৃত মূর্তি, তিনি সর্বশক্তিমান, এ কথা সাধারণ লোকে বুঝতে পারছে না। জগতে লোকের অধিকার অনুসারে সাত্ত্বিক রাজসিক তামসিক ত্রিবিধ শাস্ত্র প্রণয়ন করেছেন বেদব্যাস, কিন্তু তার আসল কথা কেউ বুঝতে পারেনি। ভগবান যে সর্বেশ্বরেশ্বর এটা বুঝতে পারেনি সবাই। সেই জন্য কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস পুনরায় আবার ভগবানের লীলা কথা সুন্দর রূপে বর্ণনা করতে আরম্ভ করেছেন এই ভাগবতে। বাচ্চা শিশু সে যেমন পয়েন্ট চায়, সেই রকম ধরনের পয়েন্ট তিনি পেয়েছেন নারদ ঋষির কাছ থেকে। যা স্বয়ং ভগবান নারায়ণ তিনি লোকপিতা ব্রহ্মাকে যে চতুশ্লোকী ভাগবত উপদেশ করেছিলেন, সেইটাই নারদ ঋষি উপদেশ করছেন কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসকে। তারপরেই তিনি বসেছেন সমাধি যোগে। কি তিনি দর্শন করেছেন নিজেই বর্ণনা করেছেন ভাগবতে। ভক্তি যোগেন মনসি সম্যক প্রণিহিতে অমলে অপশ্যাৎ পুরুষং পূর্ণম মায়াঞ্চ তদপাশ্রয়ম। পূর্ণ পুরুষ, পূর্ণ তত্ত্ব, লীলা পুরুষোত্তম ভগবানকে তিনি দর্শন করলেন। কিরকম ভগবান? সশক্তিক। কিরকম ভগবান? অখিলর সমৃত মূর্তি, সেই পরম প্রেমময় ভগবানকে তিনি দর্শন করলেন। তারপরে তিনি ভাগবত সব বর্ণনা আরম্ভ করেছেন। সেই যে ভাগবত কথা, এই ভাগবত কথা প্রথম যখন প্রকাশ করলেন বেদব্যাস, তখন তাঁরই পুত্র সুখদেবকে এটা পড়িয়েছেন। আপনারা সেসব ইতিহাস জানেন, এখানে সে আলোচনা করবার সুযোগ নাই, অবসর নাই। দ্বিতীয় ক্ষেত্রেতে তা প্রথম অধিবেশন ওইখানেই হয়েছে, সন্ন্যাপ্রাশ আশ্রম মাদ্রিকাশ্রমে ভাগবতের প্রথম অধিবেশন হয়েছে। দ্বিতীয় অধিবেশন হয়েছে ইউপির অন্তর্গত স্থান মুজফ্ফরনগর জেলা সুকরতল নামক স্থান, যেখানে পরীক্ষিত সভায় সুখদেব গোস্বামী ভাগবত ব্যাখ্যা করেছেন। সাত দিনের ভিতরে তক্ষক সর্পদংশনে মৃত্যু হবে মহারাজ পরীক্ষিতে, ঋষিগণ সব ব্যবস্থা দিয়েছেন, এই মহারাজ কর্মাচরণ করুন, কেউ বললেন জ্ঞানানুশীলন করুন, কেউ বললেন যোগ অনুশীলন করুন। মহারাজ পরীক্ষিতের অন্তরাত্মা খুশি হয়নি, তিনি এর থেকে ভালো ব্যবস্থা পাওয়ার জন্য অধীর আগ্রহে বসেছিলেন। যখন সুখদেব সেই সভায় প্রবেশ করেছেন, ঋষিগণ সভায় উঠে দাঁড়িয়েছেন, আসুন আসুন, তিনি ভাগবত ব্যাখ্যা করেছেন সপ্তাহকাল, এবং সেই অনুধ্যান সেই ধ্যান সেই জ্ঞান সবকিছু ভগবানের তন্ময়তা লাভ করেছেন পরীক্ষিত রাজ। বিবর্জিত অবস্থায় গঙ্গা তীরে প্রায় ভবেশনে পরীক্ষিত রাজ এই ভগবত কথা শুনতে শুনতে ভগবানের শ্রবণাঙ্গ সাধনের দ্বারাই তিনি ভগবানের সাক্ষাৎকার লাভ করেন, তার সর্বার্থ সিদ্ধি হল। দ্বিতীয় স্থান হলো ভাগবতের, সেকেন্ড সিটিং স্থান হলো ওই সুকরতল নামক স্থান। এই ভাগবতের তৃতীয় অধিবেশন হয়েছে আর একটা জায়গা, সেও ইউপির অন্তর্গত স্থান সীতাপুর ডিস্ট্রিক্ট, স্থান হলো নৈমিষকানন বা নৈমিষারণ্য, যেখানে শৌনকাদি 60,000 ঋষি শ্রোতা, আর বক্তা হচ্ছেন সুত গোস্বামী উগ্রস্ত্র বা সুত। ঋষিগণ সবাই প্রশ্ন করছেন, দ্বাপর যুগের শেষের কথা, কলিকাল আসছে, তাই তারা ভীত সন্ত্রস্ত, কি করে আমরা আমাদের ভজন সাধন রক্ষা করব বলুন আপনি। সেই প্রশ্ন সুত গোস্বামীর কাছে, তিনি বললেন এই প্রশ্ন তো পরীক্ষিত রাজ আমার গুরুদেব সুখদেবের কাছে করেছিলেন, তা তিনি তো এই প্রশ্নের উত্তর দিয়ে রেখেছেন, সেই সেই উত্তরই তিনি বলেছেন, নিজের কথা কিছু বলেন নাই। কলের দোষণী দেহ রাজন স্থিতে কো মহান গুণ কীর্তনা দেব কৃষ্ণেশ্য মুক্ত সঙ্গ পরম ব্রজিত, কলি অশেষ দোষে রাকর, একথা ঠিক। প্রশ্ন ছিল কলিকাল কলিজীব কি করে উদ্ধার লাভ করবে, তখন তারই প্রশ্নের উত্তর দিয়েছেন সুখদেব যে হে রাজন, কলিকাল বিষমকাল, বিপদমান যুগ, যে যুগের লোক মারামারি কাটাকাটি হানাহানি করে মরবে, পরস্পরের ভিতরে বিশ্বাস প্রত্যয় থাকবে না, ঈর্ষা হিংসা মাৎসর্যে জ্বলে পুড়ে যাবে, যে যুগের লোক সেই যুগ হলো কলিযুগ, সেই যুগের প্রজা হলো কলি জীবের প্রজা। সুতরাং একটা ভালো ব্যবস্থা আছে, কি? কীর্তনা দেব কৃষ্ণেশ্য মুক্ত সঙ্গ পরম ব্রজিত, কৃষ্ণ নাম কীর্তনের দ্বারা কলিজীব উদ্ধার লাভ করবেন, তা শ্রেষ্ঠ ব্যবস্থা দেওয়া হয়েছে। তো সেই কথাই তো শাস্ত্র কারস্বরে কীর্তন করছেন, হরের নাম হরের নাম হরের নামই বা কেবলম কলৌ নাস্তি বা নাস্তি বা নাস্তি বা গতিরন্যথা, কৃষ্ণ নাম ভজ জীব আর সব মিছে, পলাইতে পথ নাই জম আছে পিছে, সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোন বস্তু নাই, এ ঘোর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ, সাধু সঙ্গ করি হরি ভজে যদি তবে অন্ত হয় ক্লেশ, সব ক্লেশের শান্তি হয়। তা সুতরাং সে কথা তো শাস্ত্রে বলে রেখেছেন, তাই শোকমোহ ভয়াপহা বলছেন এই ভাগবত কথা। ভাগবত কথা মানে শ্রী ভগবানের নাম রূপ গুণ লীলা কথামৃত, তাকে বলে ভাগবত। একটা কথা আপনারা প্রায় শুনতে পান যে যেখানে গীতার বিচার শেষ হয়েছে ভাগবতের বিচার সেখান থেকে আরম্ভ হয়েছে, একটা কথা আছে সমাজে রেওয়াজ আছে। ব্যাপারটা কি? কৃষ্ণচন্দ্র
প্রাণরাজির কেন অগ্রে যারা অবন্ধন ভাবছি সমস্ত দাম ওর সুখ ওর জিরাপ জিলালে আদমি নিজ্ঞানি কবে দাম এই দু কাবল সুখিন্দন এই দু সুখ এই দু সুখ প্রাণরাজে কেন এই যে হল নিজের প্রাপ্তি অপেক্ষের প্রাপ্ত নিজ্ঞ জ্ঞান নাই অন্ত দেখো আসলে কেন
যদি হয় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, সেই কথা বলেছেন। আততায়ী এরা ছয় রকম আততায়ীর কথা ব্যাখ্যা করেছেন মহাভারতে। যদি তুমি আততায়ী যদি দেখো, আততায়ীকে তুমি বধ করতে পারো, তাতে তোমার কোনো দোষ হবে না। ছয় রকম আততায়ীর ব্যাখ্যা রয়েছে মহাভারতে। অগ্নিদেহ করদশ্চৈব শস্ত্র পাণির ধনাপহ ক্ষেত্র দ্বারাপহারী চ সরেতে আততায়ীন। এই ছয় রকমের আততায়ী, এই যে কৌরবরা যারা দাঁড়িয়ে আছে সামনে, এরা এই ছয় দোষে দুষ্ট। তুমি এদের বধ করতে পারো, এতে কোনো দোষ হবে না। তাই ভগবান বললেন, আততায়ী ন আয়ন্তম হন্যা দেব বিচারায়ন না আততায়ী বধে দোষ হন্তুর্ভবতী ভারত। আততায়ীকে বধ করলে কোনো পাপ হবে না। অর্জুন তো পারেননি, বললেন আমি এদের বধ করতে পারবো না, আমার আত্মীয় স্বজন। শাল্লা সম্বন্ধনস্তথা এতান্নাম হন্তুম ইচ্ছামি ঘ্নতোপি মধুসূদন। আমি বরং ভিক্ষ মেগে খাবো, তথাপি রুধির লিপ্ত রাজ্য আমার প্রয়োজন নাই। বুঝতে পারেননি। তারপরেই তিনি কৃষ্ণ যখন দেখছেন একে বুঝাতে পারা যাচ্ছে না, অর্জুন হাত জোর করেছেন তখন, কার্পণ্য দোষ উপহত স্বভাব পৃচ্ছামি তং ধর্ম সংরচেতা। আমি ধর্মাধর্ম সব জ্ঞান হারিয়ে ফেলেছি, আমি বুঝতে পারছি না কোনটা ভালো কোনটা মন্দ। যশ্রেয়স নিশ্চিত ব্রহি তনমে, আমার পক্ষে যেটা শ্রেয়স্কর হবে আত্মকল্যাণজনক হবে সেইটি আপনি বলুন। শিষ্যস্তেহম, আমি তোমার শিষ্যত্ব স্বীকার করছি, আধিমান আমাকে শাসন করো। শাসন গ্রহণ করাই শিষ্যত্বের অধিকার। ত্বং প্রপন্নম, আমি তোমাকে প্রপত্তি স্বীকার করছি, আত্মসমর্পণ করছি। তখন থেকে উপদেশ আরম্ভ হয়েছে। শরণাগত না হলে, আত্মসমর্পণ না করলে উপদেশ আসে না। গীতায় বুঝিয়েছেন কৃষ্ণ অর্জুনকে দিয়ে, শিষ্য বা ছাত্রের অধিকার কি, তিনটে অধিকার, তিনটে গুণ। এই তিনটি গুণ না থাকলে উপদেশ আসে না। যেখানে বলছেন তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেশন্তি তে জ্ঞানং জ্ঞানিনঃ তত্ত্বদর্শিনঃ। তত্ত্বদর্শী গুরু তিনি উপদেশ করবেন কখন, যখন শিষ্যের মধ্যে ছাত্রের মধ্যে এই তিনটি গুণ দেখবেন। প্রণিপাত, আমি জানি না কিছু, বুঝি না কিছু, দয়া করে আমায় বলুন। এই আম্বলবিসেন্স থাকবে তার মধ্যে। দ্বিতীয় পরিপ্রশ্ন, আমি জানব শিখব বুঝবো, আমায় দয়া করে বলুন। অপরের বিদ্যা বুদ্ধি পরীক্ষার জন্য নয় এ প্রশ্ন, আমার আত্মকল্যাণের জন্যই এ প্রশ্ন। সেই জন্য একে বলা হবে অনেস্ট ইনকোয়ারি, এই পরিপ্রশ্ন। তৃতীয় সেবাবৃত্তি, সার্ভিং টেম্পারামেন্ট, এই তিনটে যদি না থাকে তাহলে উপদেশ আসে না, উপদেশ পাওয়ার অধিকার মেলে না। কৃষ্ণ অর্জুনকে তো বলেছেন এটা। যখন অর্জুন বুঝতে পারছেন না, বলছেন যে ওদের, ওরা তো আত্মীয় স্বজন, ওদের বধ করতে পারবো না, তখন কৃষ্ণ বলছেন হত বা প্রাপসি স্বর্গং জিত্তা বা ভক্ষসে মহিম তসমাদ উত্তিষ্ঠ কৌন্তেয় যুদ্ধায় কৃত নিশ্চয়। যদি এই ধর্মযুদ্ধেতে যদি তোমার মৃত্যু হয় তাহলে তোমার জন্য স্বর্গ রয়েছে, আর যদি তোমার যদি জয় হয় তাহলে তো এই ধরা রয়েছে বীরভোগ্যা বসুন্ধরা। বুঝলেন না অর্জুন, তিনি মনে করছেন যে আমি কাকো রাগবার মালিক, আমি কাকো বাঁচাবার মালিক, বা আমি কাকো মারবার মালিক। তারপর তাকে বিশ্বরূপ দেখাতে হয়েছে। দেখো অর্জুন কি হয়ে রয়েছে অবস্থাটা দেখো, ময়ৈব নিহতা পূর্বমেব নিমিত্ত মাত্র ভবসভ্য সাচিন। ময়ৈব নিহতা মানে ভগবান মেরে রেখেছেন নিশ্চয়ই না, এদের কর্মফলে এদের এই অবস্থা প্রাপ্ত হয়েছে। দেখে রাখো আগে হয় দেখে রাখো, নিমিত্ত মাত্র তুমি হও। অর্জুন যেন বুঝতে পারছেন না, কেন তুমি তো অজ্ঞতার ভান করছেন, যদি তিনি অজ্ঞতার ভান না করেন তাহলে উপদেশ আসবে না, ভগবান উপদেশ করবেন না, সুতরাং তাকে অজ্ঞ সাজতে হয়েছে। সর্বজ্ঞ ভগবান, সর্বজ্ঞ ভক্ত, দুই সর্বজ্ঞ, কিন্তু তথাপি তাকে অজ্ঞতার ভান করতে হচ্ছে, না হলে ভগবান কিছু বলবেন না। শেষকালে অর্জুন কিছু বুঝছেন না, তখন তাকে দেখো তুমি আমার তো সখা, তোমাকে আমি গুচ্ছ বাক্য বলছি, গুচ্ছতর বাক্য বলছি, গুচ্ছতম বাক্য বলছি, সর্বগুচ্ছতম ভূয় শ্রেণুমে পরমঙ্গবচ, সর্বগুচ্ছতম বাক্য বললাম। অর্জুন বুঝলেন না। শেষকালে কৃষ্ণ বললেন সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বাং সর্বপাপিভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। এতক্ষণ যা বলেছি তুমি সব কথা ছাড়ো, কর্মজ্ঞান যোগাদি প্রচেষ্টা সব ছাড়ো, দেহধর্ম মনোধর্মের কথা ছেড়ে দাও, আমার যা শেষ বাক্য এটা তুমি শোনো। মাম একং, এটা লক্ষ্য করবার বিষয়, মাম একং, আমার আমি যা বলছি আমার কথাটাই শোনো, আর অন্য কারো কথা শুনতে হবে না এখন। অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, মুক্তি দেব, এই দায়িত্ব গ্যারান্টি আমি রাখছি, তুমি শোক করো না। ক্ষত্রিয় ধর্মে তুমি রয়েছ, যদি তুমি প্রাকৃত শোকের বশীভূত হও তাহলে তুমি শূদ্র হয়ে যাও। প্রাকৃত শোক মোহের বশীভূত যারা তারা হলেন শূদ্র, শোচনাত ইতি শূদ্র, সেই জন্যে ওই কথা বলছেন। তা আত্মসমর্পণ শিক্ষা দিচ্ছেন ভগবান, তা যদি পূর্ণ শরণাপত্তি না হয়, আত্মসমর্পণ যদি না হয়, তাহলে ভগবান এগিয়ে আসছেন না আমাদের রক্ষণাবেক্ষণের জন্য, দায়িত্ব গ্রহণের জন্য। সেই প্রেম ভগবানের সবটাই দায়িত্ব আছে, তিনি পালন পোষণ সবকিছু করেন, বুঝে উঠতে পারি না, কিন্তু কার জন্য করেন, বিশেষ ভক্তের জন্য করেন। অনন্যাস চিন্তয়ন্তমান যে জনাপর্যুপাসতে তেসং নিত্যারি যুক্তা নাম যোগক্ষেমং বাহাম্যম। অনন্য চিত্ত ভক্ত যিনি, যিনি জানেন ভগবান তুমি ছাড়া আমার এই কেউ নাই এ জগতে আর, এই ভাবটা যার এসেছে, অকিঞ্চন নিষ্কিঞ্চন ভক্ত, তার জন্য এই ভগবানের সবকিছু প্রচেষ্টা, সেটাই শিক্ষা দিচ্ছেন সকলের জন্য। কি সকলে তো সেভাবে তাকে শরণাগত হতে পারছে না, তাতে সেই শিক্ষাটাই এখানে দিয়েছেন। শরণাগতি শাস্ত্রে রয়েছে, শরণাগতি শিক্ষার কথা, সরঙ্গ শরণাগতি, আনুকূল্যস্য সংকল্প প্রাতিকূল্য বিবর্জনম রক্ষিষ্যতি ইতি বিশ্বাসও কর্তৃত্ব বর্ণং তথা আত্মনিক্ষেপ কার্পণ্যে ষড়বিধা শরণাগতি। এই ছয় রকম শরণাগতির কথা বললেন। তো ভগবান এই শরণাগতি দেখলে পরে তখন ভক্তের সব কিছুই নিজের বলে নিয়ে নিচ্ছেন, সব দায়িত্ব গ্রহণ করে নিচ্ছেন। তিনি গীতার মধ্যে বলছেন সমহং সর্বভূতেষু নামে দেশ্যস্তি ন প্রিয়। হে অর্জুন আমার সর্বভূতে সমব্যবহার, সকলের প্রতি তার সমব্যবহার তিনি বলছেন, কিন্তু আবার বলছেন কি যে ভজন্তি তু মাং ভক্তিয়া মইতে তেষু চাৎপহম, যার আমার প্রতি বিশেষ টান শ্রদ্ধা বিশ্বাস নির্ভরতা তার জন্য আমি বিশেষ টান আমিও রাখি। বুঝবার বিষয়, ভগবান কৃষ্ণ শেষ পর্যন্ত অর্জুনকে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছেন কি নষ্ট মোহ স্মৃতির্লব্ধা তৎপ্রসাদন্ময়চ্যুত স্থিতস্মি গত সন্দেহ করিষ্যে বচনং তব। তুমি যা বলছো তোমার বাক্যই অভ্রান্ত সত্য এবং ওইটাই আমার পালন করা একমাত্র কর্তব্য, এটা তিনি বুঝে নিলেন এবং সেই অনুসারে তিনি প্রতিজ্ঞা করলেন এবং সে তাতে প্রবৃত্ত হলেন। শরণাগতি ওখানে শেষ হচ্ছে, গীতার বিচার শেষ হলো শরণাগতিতে, ভাগবতের বিচার আরম্ভ হচ্ছে কিভাবে, এই শরণাগতি কিভাবে হতে পারে, কত প্রকারে হতে পারে, সেই সেইটা শিক্ষা দিচ্ছেন ভাগবতের প্রথম থেকে। কিরকম? পরম প্রেমময় ভগবান শান্ত দাস্য সূক্ষ্ম বাৎসল্য মধুর এবং এই পূর্ণ পঞ্চরস মুখ্যরস এবং হাস্য করুণ রৌদ্র অদ্ভুত ভয়ানক বিভৎস ইত্যাদি সপ্তগুণরস, এই সব রসেরই মালিক হচ্ছেন ভগবান, পূর্ণ পঞ্চরসের অধিদেবতা ভগবান। সুতরাং সাধক সাধিকার অধিকার অনুসারে তারা সাধন ভজন করে সেই প্রেমময় ভগবানকে সাক্ষাৎ হবে, তার সেবা লাভ করেন, সেই কথা শিক্ষা দিচ্ছেন এখানে। ভাগবতের বিচার ওখান থেকে আরম্ভ হল। সুতরাং ভাগবত কি শিক্ষা দিচ্ছেন, ভাগবত আরম্ভ হয়েছে কিভাবে, গায়ত্রা চ সমারম্ভ সত্যং পরং ধীমহি, এই গায়ত্রী দিয়ে আরম্ভ হয়েছে শ্রীমদ ভাগবত। শিক্ষা দিচ্ছেন কি, ধর্ম প্রচ্ছিত কৈতবত্র পরম নির্মৎসরাণং শতম, পরম নির্মৎসরগণের ধর্ম সনাতন ধর্ম ভাগবত ধর্ম আত্মধর্ম, নির্মৎসরগণের ধর্ম। আর কি বলছেন, প্রচ্ছিত কৈতব, কৈতব মানে কপটতা, যার থেকে কপটতা সম্পূর্ণভাবে নিরস্ত হয়েছে। প্রচ্ছিত প্রশব্দের ব্যাখ্যা করছেন শ্রীধর স্বামী, প্রশব্দে না মোক্ষাভিসন্ধির অপি নিরস্ত, মুক্তি বাঞ্ছাটাকেও ভক্ত প্রার্থনা করছেন না। অজ্ঞান তমের নাম কহিয়ে কৈতব, ধর্ম অর্থ কাম বাঞ্ছা আদি এই সব, তার মধ্যে মোক্ষ বাঞ্ছা কৈতব প্রধান, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান। তাহলে এই চারটের দ্বারা তো আমাদের ভালো কিছু হচ্ছে না। ভগবান ভক্তকে বলছেন তুমি মুক্তি নাও, কিন্তু ভক্ত চাচ্ছেন না। শালক্য ষষ্ঠী সামীপ্য স্বরূপৈকুত দীয়মানং না গৃহন্তি বিনামত সেবনং জনা, ভগবান বলছেন আমি ভক্তকে মুক্তি দিতে চাইলেও ভক্ত নিচ্ছে না। কেন নিচ্ছেন না, যদি ওই মুক্তি নিতে গিয়ে যদি ভগবানের সেবা ভুলে যাই, সেই জন্য ভগবান দিতে চাইলেও ভক্ত গ্রহণ করছেন না। তো পঞ্চম পুরুষার্থ সেই জন্য বললেন প্রেম, ভগবত প্রেম বা প্রীতি হচ্ছে পঞ্চম পুরুষার্থ। তো ভাগবত কথা আলোচনা করলে ভগবানে ভক্তি লাভ হয়, শোকমোহ ভয়াপহা যে ভক্তি সেই ভক্তি লাভ হয়, ভগবত প্রীতি ভগবত প্রেম লাভ হয়, এই শ্রীমদ ভাগবত কথা আলোচনা করলে। তো সময় সংক্ষেপ, আমি সংক্ষেপ মতো একটি ছোট অধ্যায় আলোচনা এখানে আরম্ভ করি। শ্রীমদ ভাগবত দশম স্কন্ধ একোনবিংশ অধ্যায়, এসব উপাখ্যান আপনাদের জানা আছে, কিন্তু আমার কিছু তত্ত্ব সিদ্ধান্ত আলোচনা করবার ইচ্ছা, সেই জন্যই ছোট একটি অধ্যায় ধরছি। শ্রী শুক উবাচ, ক্রীড়াসত্তেষু গোপেশু তদগাব সত্যেষু গোপেশু তদগাব দুরচারিণী সৈরং চরন্ত বিবৃশু স্তৃণ লোভেন গহ্বরম, ভগবান কৃষ্ণ দ্বাপর যুগে অবতীর্ণ হয়েছেন, সেই ভগবান যুগে যুগে বারে বারে যখনই প্রয়োজন হয় তখনই তিনি আবির্ভূত হচ্ছেন এই জগতে। কি কাজ করছেন, গীতার মধ্যে তিনি নির্ণয় করেছেন, ভাগবতের মধ্যে আর বলার প্রয়োজন নেই, গীতাতেই বলা আছে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে, বলে রেখেছেন তিনি। তা ধর্ম সংস্থাপন করবার জন্য তিনি এই জগতে আসেন, আবির্ভূত হন, তার ভক্তগণকে রক্ষার জন্য আসেন, ধর্ম সংস্থাপন করবার জন্য এই জগতে আসেন তিনি। সেই ভগবান দ্বাপর যুগের শেষে আবির্ভূত হয়েছেন। কোন দাপরে অষ্টাবিংশতম যে চতুর্যুগ তারই দাপর যুগের শেষে, অষ্টাবিংশতম যে যুগ, যুগ পর্যায়ে রয়েছে, সেসব ইতিহাস এখানে আলোচনা করবার অবসর নেই। তো ভগবান কৃষ্ণ একবারই আসেননি, বারবার এসেছেন বলে তার প্রমাণ কি? তার প্রমাণ আলোচনা করা যাবে। প্রত্যেক যে যুগ রয়েছে, যুগ পর্যায়, সেটা আলোচনা করলেই বুঝতে পারা যায়। প্রত্যেক যুগের তারক ব্রহ্ম নাম রয়েছে, আপনাদের সব জানা আছে, নারায়ণ পরাবিদা নারায়ণ পরাক্ষর সত্য যুগের এ রয়েছে, আবার ত্রেতা যুগেতে রাম নারায়ণ অনন্ত মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কেশব কংসারে হরে বৈকুণ্ঠ বামন, দ্বাপর যুগে হরে মুরারে মধুকৈঠ ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয়ং মাং জগদীশ রক্ষ। কলিকালে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে ভগবান কৃষ্ণ যদি দ্বাপর যুগেই অবতীর্ণ হয়ে থাকেন, তাহলে ত্রেতা যুগের তারক ব্রহ্ম নামের ভিতরে কৃষ্ণ নাম আসে কি করে? চিন্তা করবেন আপনারা, যদি ভগবান কৃষ্ণ দ্বাপর যুগে আবির্ভূত হয়েছেন, তার আগে ছিলেন না, এমন কথা যদি ওঠে, তাহলে ত্রেতা যুগের তারক ব্রহ্ম নামের মধ্যে কৃষ্ণ নাম কি করে এলো? রাম নারায়ণ অনন্ত মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কেশব কংসারে হরে, এসব শব্দগুলো কোথা থেকে এলো? আবার ত্রেতা যুগে ভগবান শ্রীরামচন্দ্র আবির্ভূত হয়েছেন, কিন্তু ত্রেতা যুগেতেও দেখুন কৃষ্ণ নাম কমন ফ্যাক্টর আছে, হরে উরারে মধুকৈঠ ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয়ং মাং জগদীশ রক্ষ। কি প্রমাণ করছে এর দ্বারা? ভগবান কৃষ্ণ আদি অনাদি, ঈশ্বর প্রম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম, সেইটি প্রমাণ করছে। শিব 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 ঠাকুরের কাছে শিবানী প্রশ্ন করেছেন এক সময়, তুমি আমি কোথা থেকে এলাম? শিবানীকে উত্তর দিয়েছেন শিব ঠাকুর, তেনৈব হেতুভূতেন বয়ং জাতা মহেশ্বরী কারণং সর্বভূতানাম স এক পরমেশ্বর, সেই পরমেশ্বর থেকে তুমি আমি এসেছি, তিনি সর্বকারণ কারণ। আচ্ছা, কার আরাধনা করব? আবার শিবানীর প্রশ্ন, সেখানে শিব ঠাকুর আবার উত্তর দিয়েছেন, আরাধনানং সর্বেশম বিষ্ণুর আরাধনম পরম, ভগবানের আরাধনা করো, ভগবানের আরাধনা শ্রেষ্ঠ আরাধনা। তার থেকে আরো শ্রেষ্ঠ কিছু আরাধনা আছে? হ্যাঁ আছে, এটা গোপনীয় ব্যাপার, তাহলে তোমাকে বলতে আপত্তি নাই। তস্মাৎ পরতরং দেবী তদীয়ানং সমর্চনম, হে দেবী, তার ভক্তের আরাধনা করা, তার ভক্তের সেবা করা তার থেকেও শ্রেষ্ঠ। সে কথা বলছেন কেন? ভক্তের মাধ্যমে ভগবানকে পেতে হবে, আইন করা আছে। কার নাম করব, কোন নাম জপ করব? প্রশ্ন, ভগবানের কথা কীর্তিত হয়, নাম গুণগান হয়, সেইটাই তো ভগবানের আবির্ভাব স্থলী। না হল তিষ্ঠামি বৈকুণ্ঠে ইয়োগী নাং হৃদয়ে নচ মত ভক্তা যত্র গায়ন্তি তত প্রতিষ্ঠামি নারদ। তো যেখানে ভগবত কথা আলোচনা হয় ভগবানের, সেখানে আবির্ভাব হয় সাক্ষাৎ। সেই জন্য দেশপ্রিয় নগর মানে দেশের প্রিয় নগর, প্রিয় স্থান হলো এটা, যেখানে এই ভগবত কথা আলোচিত হবে সেইটাই প্রিয় স্থান। আর হরিসভা, যদি হরিসভার শব্দ যদি ব্যাখ্যা করি আমি, হরি তো হরি শব্দ তো বিদ্যৎ রূঢ়ি অজ্ঞ রূঢ়ি দুরকমই ব্যাখ্যা আছে, লক্ষণ অভিধা দুরকম ব্যাখ্যা হতে পারে। তা লক্ষণের ব্যাখ্যা তো আপনাদের সকলেরই জানা আছে, সেটা নিয়ে আলোচনা করার কোনো প্রয়োজন নাই। হরির উপরে হরি, হরি শোভা পায়, হরিকে দেখিয়া হরি হরিতে লুকায়, মাস্টার মশাইরা সব ছেলে মেয়েদের পড়াচ্ছেন আজকাল, তার মানে তো আপনাদের জানা আছে, হরি মানে জল, হরি মানে পদ্ম, হরি মানে ব্যাঙ, হরি মানে সাপ, হরি মানে সিংহ ইত্যাদি। তা ওটা হলো লক্ষণাবৃত্তির ব্যাখ্যা। আর যদি অভিধাবৃত্তির ব্যাখ্যা হয় তাহলে কি হবে? হরি শব্দে হরতি হৃদয় গ্রন্থি বাসনা রূপমিতি হরি, যিনি জীবের বাসনা রূপ হৃদয় গ্রন্থি হরণ করেন তিনি হলেন হরি। বলে এইটুকু মাত্র ব্যাখ্যা, আর কিছু নেই ওর ভিতরে, ভালো কিছু নেই আর। হ্যাঁ আছে, প্রেমানন্দং দদাতি যশ, যিনি জীবকে প্রেমানন্দ দান করেন তিনি হলেন ভগবান হরি। হরণ করেন, পাপ হরে ভব পাপ হরে তব তাপ হরে, হে ভগবান তুমি পাপ তাপ সব হরণ করো, জীবের নিখিল পাপ মোচন করো। সেই জন্যই সেই ভগবানের এক নাম হচ্ছে রণছোড় রায়। পশ্চিম দেশের লোক তারা ভগবানের বিশেষণ দেন রণছোড় রায়। রণ মানে দুঃখ, দুঃখকে যিনি ছুটিয়ে দিতে পারেন, নাশ করতে পারেন যিনি, তিনি হলেন হরি। ব্যাখ্যা করা যায়, তাহলে কি ব্যাখ্যা দেওয়া যাবে? বাস্তবিকই এটা সভাজ, কেন বলবো আমি, সন্তি বৃদ্ধা, বৃদ্ধগণ বৃদ্ধাগণ যে সভা অলঙ্কৃত করেননি সে সভাকে সভা বলা হবে না। ন সা সভা যত্র ন সন্তি বৃদ্ধা, বৃদ্ধা নতে যে নবদন্তি ধর্মম, সেই বৃদ্ধ সেই বৃদ্ধাদের বৃদ্ধ বৃদ্ধ বলে মেনে নেওয়া হবে না, যারা ধর্ম কথা বলবেন না, নীতি আদর্শের কথা তাদের অনুগত জনগণকে শিক্ষা দেবেন না, তাদের বৃদ্ধ বৃদ্ধা বলে মেনে নেওয়া হয় না। ধর্ম সন যত্র ন সত্যমস্তি, সেই ধর্মসভা ধর্মসভা হবে না যে ধর্মের মধ্যে সত্যের অভাব আছে। সত্য ন তৎযচ্ছলম ভূপৈতি, তাকে সত্য বলে মেনে নেওয়া হবে না যার ভিতরে ছল কপটতা বর্তমান। সুতরাং সেইভাবেই তো সব শাস্ত্রে ব্যাখ্যা দিয়েছেন। তাই এখানে বিদ্বজ্জন সভা, আমি দেখতে পাচ্ছি এখানে বিদ্বজ্জন সভা, সব বৃদ্ধ বৃদ্ধারা বসে আছেন, জ্ঞান বৃদ্ধ বয়োবৃদ্ধগণ বসে আছেন, সভা তো ঠিকই আছে। আর হরিসভা মানে যেখানে হরি সংকীর্তন হবে, যেখানে হরির গুণগান হবে, ভগবানের শ্রী নাম রূপ গুণ লীলা কথা যেখানে কীর্তিত হবে হয়, তাকেই তো বলা হবে হরিসভা। তাহলে এই দেশপ্রিয় নগর ধন্য আমি বলবো, আর আমি ধন্য কেন না, সেই হরিসভায় দেশপ্রিয় নগরের হরিসভায় আমি কিছু ভগবত কথা কীর্তন করবার সুযোগ সুবিধা পেয়েছি, আমার আত্মশুদ্ধির জন্য আত্মকল্যাণের জন্য। সে সুযোগ আপনারা দান করেছেন, তা না হলে আমার কোনো সম্ভাবনা ছিল না। ভগবান যুগে যুগে বারে বারে এই জগতে আবির্ভূত হচ্ছেন, সেই প্রেমময় ভগবান যখন যেমন দরকার হচ্ছে, তো সেই যে কৃষ্ণ তিনি, তাকে বলা হয়েছে সমস্ত সর্বাবতারী। এই শব্দটা আপনারা শুনছেন, সমস্ত অবতারের অবতারী, অবতারের মূল পুরুষ ভাগবতের মধ্যেই আছে, যেখানে বলছেন ইন্দ্রারি ব্যাকুল অবলোকং এতে চংস কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, ইন্দ্রারি ব্যাকুল অবলোকম মৃহয়ন্তী যুগে যুগে। তো সেই যে ভগবান কৃষ্ণ তিনি হলেন সর্বোপরি তত্ত্ব, সেই তত্ত্বের ব্যাখ্যা করেছেন শাস্ত্রে। ব্রহ্মা যে স্তব করছেন গোবিন্দ স্তব, তার মধ্যে রয়েছে রামাদি মূর্তিষু কলা নিয়মেন তিষ্ঠন না নাবতারম করোদ ভুবনেশু, কিন্তু কৃষ্ণ স্বয়ং সমভবত পরম অপ্যুমাঞ্জু গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। আমি আদি দেব গোবিন্দকে প্রণাম করি, কে তিনি? রাম রাম নৃসিংহ বুদ্ধ কল্কি বামন আদি সমস্ত অবতারের যিনি অবতারী মূল পুরুষ, সেই কথা বলছেন। কবি জয়দেব শ্রীমদ ভাগবতের ভিতরে যত অবতার সংখ্যা নিরূপণ করেছেন তার থেকে তিনি চুনাও করে বেছে বেছে নিয়েছেন দশাবতার, দশ অবতার। আপনাদের সে জানা আছে দশাবতার, মৎস্য কুর্মা বরাহ নৃসিংহ করে সব জানা আছে। প্রত্যেক শ্লোকের শেষের দিকে আছে কেশব ধৃত মীন শরীর জয় জগদীশ হরে, কেশব ধৃত কুর্ম শরীর জয় জগদীশ হরে, কেশব ধৃত বরাহ রূপ জয় বজীশ হরে। এখানে এর ভিতরে কৃষ্ণকে ধরা হয়নি, কিন্তু কৃষ্ণকে তিনি স্তব করেছেন একটা আলাদা শ্লোক করে, একটা পৃথক শ্লোকে তিনি বন্দনা করেছেন। সমস্ত দশাবতারকে সংক্ষিপ্ত ভাবে একটা শ্লোকের মধ্যে লিখেছেন, বেদানুদ্ধরতে জগন্তি বহতে ভূগোলম উদ্বিভ্রতে দৈত্যং দারয়তে বলিং ছলয়তে সত্রক্ষয়ং কুরুবতে পৌলস্তং জয়তে হলং কলয়তে কারুণ্যমাতন্যতে ম্লেচ্ছান মূর্ছয়তে দশাকৃতি কৃতে কৃষ্ণায় তুভ্যং নমঃ। প্রণাম করলেন কৃষ্ণকে। সর্বাবতারী মূল ফাউন্টেন সোর্স, সেই জন্যই ওই রকম ধরনের বন্দনাটা এসেছে। তা শাস্ত্রে তো এই কথা বলছেন, তো অস্বীকার করবার কোনো কথা নেই। সর্বাবতারী যে ভগবান কৃষ্ণ, সে তো সর্বশাস্ত্রেই বলা আছে। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদির গোবিন্দ সর্বকারণ কারণম। বেদের যে মন্ত্র রয়েছে, বৈদিক মন্ত্র, উপনিষদের যে মন্ত্র রয়েছে, তার ভিতরে কি আছে? নারায়ণাত ব্রহ্মা জায়তে, নারায়ণাত অষ্টবসবো জায়ন্তে, নারায়ণাত রুদ্রা জায়ন্তে, নারায়ণাত দ্বাদশাদিত্যা। তো সেই ভগবান থেকে তো সব জেনারেটেড হচ্ছেন। ভগবান নিজে বলছেন যে আমি প্রজাপতিকে, রুদ্রকে আমি সৃষ্টি করছি। প্রজাপতিঞ্চ রুদ্রঞ্চ অহমেব সৃজামি বৈ তৌহি মাংনা বিজানিত মম মায়া বিমোহিত। আমার মায়ায় বিমোহিত হয়ে তারা অনেক সময় আমাকে চিনে উঠতে পারছেন না, বুঝে উঠতে পারছেন না। আবার ব্রহ্মা নিজেও বলছেন, সৃষ্ট আমি তন্নিযুক্ত হম হর হরতি তদবশ। আমি সেই ভগবানের আজ্ঞাবাহী হয়ে সৃষ্টিকার্য, গৌণ সৃষ্টিকার্য চালিয়ে যাচ্ছি। হর শিব ঠাকুরও সেই ভগবানেরই আদেশ পালন করে তিনিও প্রলয় ঘটিয়ে যাচ্ছেন। মায়াদেবী তারই আজ্ঞা পালন করে এই কারাগার সৃষ্টি করে এইখানে আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক তৃতাপ জ্বালায় জর্জরিত করছেন বদ্ধ জীবগণকে। তো তাদের কথার মধ্যেও তো রয়েছে, তথাপি যৎপাদ নখাব সৃষ্টং জগদ্ব্রিঞ্চ পরিতর হনম্ব শেষং পুনাতি অন্যতম মুকুন্দাত কুনাম লোকে ভগবত পদার্থ। সেই ভগবানকে বাদ দিয়ে কার কি পরিচয় আছে এই জগতে? ব্রহ্মা শিবাদি দেবতা বৃন্দের কার কি পরিচয় আছে সেই ভগবানকে বাদ দিয়ে? নাই। ওইটাকে বুঝাবার জন্য কৃষ্ণ অর্জুনকে বললেন, মত্তঃ পরতরণান্যত কিঞ্চিদস্তি ধনঞ্জয় মই সর্বমিদং প্রথম সূত্রে মণিগণাইব। আমাকে বাদ দিয়ে কারো কোনো পরিচয় নাই অর্জুন, আমি সকলের মধ্যেই সূত্রাকারে রয়েছি। মালা যেমন গাঁথা হয় ফুল দিয়ে, অসংখ্য ফুল দিয়ে, প্রত্যেকটা ফুলের মধ্যে দিয়ে সুতা চলে যায়, আমিও সেই রকম সকলের মধ্যেই অন্তর্যামী সূত্রে রয়েছি। আমাকে বাদ দিয়ে কারো কোনো পরিচয় নাই। তো সেই যে প্রেমময় ভগবান, তিনি লীলা বিলাস করতে এসেছেন। কে তিনি? লীলাময় লীলা পুরুষোত্তম ভগবান, যার ক্ষমতা শাস্ত্রে ব্যাখ্যা করেছেন কি? নতস্য কার্যং করণঞ্চ বিদ্যতে নত সমশ্চাভ্য ধিকশ্চ দৃশ্যতে। তার সমান কেউ নাই সেই ভগবানের, আর তার থেকে অধিক কেউ নাই। তিনি হলেন ভগবান, ব্রহ্ম পরমাত্মা ভগবান, তিন শব্দ নিয়ে আলোচনা চলছে দার্শনিক জগতে। কি বলছেন সেখানে? বদন্তি তত্ত্ববিদস্তত্ত্বং যজ জ্ঞানম অদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতে। তো ব্রহ্ম পরমাত্মা ভগবান, ব্রহ্ম কাকে বলছেন? সেই ভগবানেরই অঙ্গ জ্যোতি, অঙ্গ কান্তি, তাকে বলছেন ব্রহ্ম। পরমাত্মা অন্তর্যামী, য আত্মন্তর্যামী পুরুষ ইতি, তিনি হলেন পরমাত্মা অংশ। আর ভগবান শব্দ পরিপূর্ণ শব্দ। যদি ডিগ্রি বিচার করা যায় তাহলে পজিটিভ ডিগ্রি হবে ব্রহ্ম, পরমাত্মা হবেন কম্পারেটিভ ডিগ্রি, আর ভগবান শব্দ হবেন সুপারলেটিভ ডিগ্রি। এই ভগবান শব্দের আগে কোন উপসর্গ বসানো হয়নি, ডিগ্রি শব্দ। তো ভগবান কাকে বলছেন? যার সমগ্র ঐশ্বর্য বীর্য ক্ষমতা যশ জ্ঞান ভগবান কি নিঃশক্তিক? তার কি কোন শক্তি শক্তি নেই? যে যে নিঃশক্তি নিঃশক্তি বলা হচ্ছে যে ওটা একটা আইডিয়া মাত্র, ধারণা একটা। পজিটিভ শব্দটা তো মৌলিক শব্দটা তো আগে ধরতে হবে, শক্তি শব্দটা মৌলিক, নিঃশক্তিক শব্দটা নেগেটিভ সাইড, অস্তি শব্দটা মৌলিক, নাস্তি শব্দটা নেগেটিভ আইডিয়া। সুতরাং ঠিক সেইভাবে শাস্ত্রে আমাদের দেখিয়েছেন পজিটিভ নেগেটিভ দুটো সাইড বিচার করেছেন। বা স্বয়ং নারায়ণ ভগবান তিনি যে লোকপিতামহ ব্রহ্মাকে উপদেশ করলেন যে চতুশ্লোকী ভাগবত, তো তার শেষের শ্লোক তো ওই আছে শাস্ত্র। কিভাবে আছে? পজিটিভ আর নেগেটিভ এই দুটো নিয়ে আলোচনা আছে শাস্ত্রে, একটা বিধি একটা নিষেধ, এই দুইভাবে আলোচনা আছে। তত দুঃসঙ্গম সৃজ্য সৎসু সজ্জিত বুদ্ধিমান, বুদ্ধিমান ব্যক্তি কি করবেন? দুঃসঙ্গ পরিত্যাগ করবেন, সৎসঙ্গ গ্রহণ করবেন। তাহলে দুঃসঙ্গটা হলো নেগেটিভ সাইড পরিত্যাগ করা, আর সৎসঙ্গ গ্রহণ পজিটিভ সাইড। ঠিক সেই রকম করে সমস্ত শাস্ত্রেতে ওইভাবেই আলোচনা করেছেন পজিটিভ আর নেগেটিভ নিয়ে, একটা বিধি আর একটা নিষেধ। রুল রাইট রাইচুয়ালিজম একদিকে গেছে, আর একদিকে নেগেটিভ আইডিয়া নিষেধ নামা, এটা করোনা করোনা। সমস্ত শাস্ত্রের সার একটা শ্লোকের মধ্যে জানানো হয়েছে, শাস্ত্রের মধ্যে সমস্ত শাস্ত্রের সার। যদি আপনারা জানতে চান, এই যে নিখিল বেদ উপনিষদ গীতা ভাগবত রামায়ণ মহাভারত ইত্যাদি সমস্ত শাস্ত্রের সার সংকলন করে বলুন, ইন এ নাটশেল বলুন, শাস্ত্রে বলা আছে সেটা। স্মর্তব্য সততম বিষ্ণু বিস্মর্তব্য ন যাত উচিত সর্বে বিধি নিষেধা সু এতয় এব কিং করা। ভগবানকে সব সময় আপনারা স্মরণ করুন, ভগবানকে সব সময় আমরা স্মরণ করব পজিটিভ সাইডের কথা, কখনোই তাকে ভুলবো না ভুলবো না এই প্রতিজ্ঞা নেগেটিভ সাইডের কথা। এইগুলো সমস্ত শাস্ত্রের তাৎপর্য। তো এইভাবে তো শাস্ত্রে ব্যাখ্যা করা হয়েছে। তো ভগবান যে লোকপিতা মহা ব্রহ্মাকে উপদেশ করেছেন চতুশ্লোকী ভাগবত, তার শেষ শ্লোক ওই কি বলছেন? এ তাবদেব জিজ্ঞাস্যম তত্ত্ব জিজ্ঞাসুনা পন অন্যয় ব্যতিরেক আদ্যম যত সত সর্বত্র সর্বদা। ওই অন্যয় এবং ব্যতিরেক মুখী আলোচনা, পজিটিভ আর নেগেটিভ এই দুটো নিয়ে আলোচনা আছে। তো যদি আমরা ভগবানকে বলি ভগবান নিঃশক্তিক, তাহলে ভগবানের কোনো শক্তি শক্তি নাই, ক্ষুদ্রগাম তিনি, তা তো নয়। নিঃশক্তিক যেখানে বলা হয়েছে শক্তিকে মেনে নেওয়া হয়েছে আগে, তারপরে নিঃশক্তিক, এটা তর্কের খাতিরে আনা হয়েছে। সর্বশক্তিমান ভগবান তিনি, অনন্ত শক্তিমান সেই ভগবান, তারই প্রধান তিন শক্তি নিয়ে শাস্ত্রে আলোচনা হয়েছে সব জায়গায়। তার প্রথম প্রথম শক্তি হচ্ছেন লাদিনী শক্তি বা স্বরূপ শক্তি বা অন্তরঙ্গা শক্তি বা পরাশক্তি, রাধা রাধা দেবী। দ্বিতীয় শক্তি হচ্ছে জীব শক্তি, যে শক্তির কথা গীতায় ব্যাখ্যা করেছেন, ভূমি রাপ নল বায়ু খন বুদ্ধিরে বচ অহংকার ইতিয়ংমে ভিন্না প্রকৃতির অষ্টধা অপরায়ম ইতস্তু অন্যং প্রকৃতি বৃদ্ধিমে পরম জীবভূত মহাবাহ জয়েদং ধার্যতে জগৎ। এই জীবভূত প্রকৃতি, তার থেকে জৈব জগৎ সৃষ্টি হয়েছে। ভগবানের তৃতীয় শক্তি কি? মায়া শক্তি, মহামায়া জগদম্বা, যার নাম ব্রহ্মাণ্ড ভাণ্ডোদরী, চতুর্দশ ভুবনের যিনি মালিকানা করছেন, এখানে এখানে জেলখানার জেলার হয়ে বসে আছেন, চতুর্দশ ব্রহ্মাণ্ড ঊর্ধ্ব সপ্ত নিচ সপ্ত এর মালিকানা করছেন তিনি। ব্রহ্মা বসে আছেন, আমাদের লোকপিতা মহাব্রহ্মা বসে আছেন সত্য সত্য লোকে, এ সবই ধ্বংসশীল ক্ষয়িষ্ণু, সেই কথাই বলছেন। এসবই ধ্বংসশীল। আব্রহ্ম ভুবনাল লোক পুনরাবর্তিন অর্জুন, বলছেন অর্জুনকে মমুপেত্য তো কৌন্তে পুনর্জন অনবিদ্যতে, অর্জুনকে বলে দিচ্ছেন কর্মণাং পরিণামিত্যাৎ আবিরিঞ্চাদ অমঙ্গলম, এই ব্রহ্মলোক থেকে স্তম্ভ ক্রমিকীট পর্যন্ত সবই ধ্বংসশীল ক্ষয়িষ্ণু, মহাপ্রলয়ে সবই ধ্বংস হয়ে যাচ্ছে, ব্রহ্মলোক শেষ হয়ে যাচ্ছে। সুতরাং বাহাদুরি কি আছে আমাদের, ভগবান আমাদের একটা মাত্র মাথা দিয়েছেন, কত অহংকার, সব জেনে নেব, সব বুঝে নেব, সব শিখে নেব, আর চার মাথাওয়ালা লোকটা ব্রহ্মা চতুর্মুখ ব্রহ্মা তিনি ফেল করলেন, ভগবত তত্ত্ব বুঝতে গিয়ে তিনি ফেল করলেন, বললেন হে ভগবান তুমি তো চারটে মাথা আমাকে দিয়েছিলে, সাধারণ মানুষের থেকে চতুর্গুণ বুদ্ধি বেশি, চতুর্গুণ মানে ফোর রাইট অ্যাঙ্গেলস, হলে তো একটা সার্কেল হবে বৃত্ত হবে একটা, তো চারটে রাইট অ্যাঙ্গেলের জ্ঞান পুরো দিয়ে দিয়েছেন ভগবান ব্রহ্মাকে, পূর্ণ দর্শনের জ্ঞান, তথাপি এহেন ব্রহ্মা তিনি ফেল করছেন, তিনি বুঝতে পারলেন না তিনি ভগবানের লীলার যে উপকরণ তাদের সরিয়ে নিয়ে গেলেন, কি করলেন ভগবান বৎস গোবৎস চারণ করছিলেন তাদের গোবৎসগুলোকে লুকিয়ে ফেললেন, আবার তার সখাগণকে লুকিয়ে ফেললেন, ব্রহ্মা বুঝতে পারেননি প্রথমে কি করলাম আমি, শেষকালে ভগবান তো ওই নিয়েই তো লীলা করছেন, তিনি তো আর খালি তো ফিরে যেতে পারেন না বৃন্দারণ্যে, তিনি সব হয়েছেন, একোহম বহুশ্যাম এক আমি বহু হব, সেইটি তিনি কায়ব্যূহ বিস্তার করেছেন সব, সেই ভগবান তিনি হাজার হাজার গোপবালক হয়েছেন, হাজার হাজার গোবৎস হয়েছেন, ওই যার যার গোয়াল ঘরে ঢুকেছেন, যার যার ঘরে ঢুকেছেন, সেই ভগবান এক বৎসর ধরে এই লীলা হচ্ছে, বলদেব বুঝতে পারেননি, তিনি বলছেন এটা কিরকম ধরনের, এটা তো মহামায়ার ব্যাপার নয়, এটা তো যোগমায়ার ব্যাপার, কৃষ্ণকে জিজ্ঞাসা করেছেন কি হলো ব্যাপার বলতো, কৃষ্ণ হাসতে হাসতে বললেন তুমি একদিন যাওনি দাদা, সেই দিন এই ঘটনা হয়েছিল, এই সব ব্রহ্মা সব চুরি করেছে আমার, তা আমি সব নিজেই হয়েছি সব, ব্রহ্মা সেই সব ওই গোবৎস এবং গোপবালকগণকে ফিরিয়ে এনে দিচ্ছেন, ফিরিয়ে এনে দিয়ে ক্ষমা চাইছেন, তথাপি তে দেবপদাম্বুজদ্বয় প্রসাদ লেশানুগৃহীত এবহি জানাতি তত্ত্বম ভগবান মহিমন চন্ন একোপি চিরং বিচিন্নন, যারা তোমাকে জানবার বুঝবার চেষ্টা করছে তারা করুক, তারা বিফল হবে, আমি চার মাথা নিয়েও হে ভগবান তোমার তত্ত্ব বুঝতে পারলাম না, ক্ষমা করো, জানন্ত ইব জানন্ত কিং বহুক্তা নমে প্রভো মনসো বপুষো আচো বৈভবং তব গোচরম, তোমার যে বৈভব লীলা বৈভব আমার বুদ্ধির অগম্য দুরধিগম্য, ক্ষমা করো তুমি আমায়, আমায় ক্ষমা করো তুমি, ক্ষমা চাইছেন তো মানুষের কা কথা বলুন, দেবানো জানন্তি কুতো মনুষ্য, তো মানুষ কি অহংকার করবে, যে অর্গ্যানগুলো পেয়েছি আমরা সবই ডিফেক্টিভ অর্গ্যান, চোখ তার একটা রেঞ্জ আছে বা তার বাইরে সে দেখতে পায় না, একটা ধার করা চোখ উপচক্ষু লাগানো হয়েছে চশমা, কান একটা তার রেঞ্জ আছে তার বাইরে সে শুনতে পায় না, সবটাই তো এরকম, এরকম দোষ ত্রুটি যুক্ত অর্গ্যানগুলো নিয়ে বসে আছি, ইন্দ্রিয়গুলো নিয়ে বসে আছি, অথচ বুঝতে পারছি না, জানতে পারছি না যে এর সকলেরই মালিক হলেন সেই ভগবান, কে ভগবান, তার নাম হল ঋষিকেশ, ঋষিক মানে হলো ইন্দ্রিয়, তার অধিপতি মালিক হচ্ছেন ঋষিকেশ, অপ্রাকৃত ইন্দ্রিয়াধিপতি ভগবান, তার নাম হল ঋষিকেশ। এই জন্যই ভক্তি বৃত্তির কথা ব্যাখ্যা করতে গিয়ে শাস্ত্রে বলছেন ভক্তি কাকে বলে, ঋষিকে না ঋষিকেশ সেবানং ভক্তির উচ্চতে, ঋষিকে গোবিন্দ সেবা না পুজিব দেবী দেবা ইহ ভক্তি পরম কারণ, ওই জন্য বললেন তো ঋষিকে গোবিন্দ সেবা, অর্থাৎ ভগবান তুমি যে অর্গ্যান গুলো দিয়েছ এগুলো সবই তোমার সেবায় সমর্পণ করলাম, এই প্রতিজ্ঞা নিতে হয় ভক্তকে, তা না হলে শ্রদ্ধা ভক্তির কোনো কথা আসছে না, প্রতিজ্ঞা নিতে হবে, সেই কথা বলছেন তো। এখানে সেই প্রেমময় ভগবান তিনি লীলা করতে এসেছেন, কে তিনি? সরাট লীলা পুরুষোত্তম, সুপ্রিম অটোক্র্যাট। তার যে অটোক্রাসি সেটাকে চ্যালেঞ্জ করবার ক্ষমতা দুনিয়ায় কারো নাই। যদি কেউ বলেন যে আমি চ্যালেঞ্জ করছি, হবে না, তা ফেল করবেন তিনি, ক্ষমতা নেই তার। যারাই চ্যালেঞ্জ করতে গেছে তারাই সব শেষ হয়ে গেছে। আনচ্যালেঞ্জিবল সেই ভগবান, সর্বশক্তিমান তিনি, পরাশ্ব শক্তির বিবিধই অস্ত্রীয়তে। সেই ভগবানের অনন্ত শক্তি থাকলেও ওই তিন শক্তি নিয়ে বেদ বেদান্ত উপনিষদে সর্বত্র আলোচনা হয়েছে। সেই ভগবানকে বলছেন অখিল রসামৃত মূর্তি। সেই ভগবান যেখানে প্রণাম করছেন রূপ গোস্বামী, ভক্তি রসামৃত সিন্ধুর প্রথমেই প্রথম শ্লোকেই বলছেন, প্রণাম করেছেন ভগবান কৃষ্ণকে, অখিল রসামৃত মূর্তি প্রশ্রীমর রুচিরুদ্ধ তারকা পালি কলিত শ্যামা ললিত রাধা প্রয়াণ বিধুর জয়তি। রাধা প্রিয় যে বিধু চন্দ্র, রাধা কৃষ্ণ চন্দ্র, তুমি জয়যুক্ত হও। কার কথা বলছেন? কে তিনি? প্রেমময় ভগবান, রস বৈশ, তিনি পরম রসস্বরূপ, রসময় বস্তু তিনি। যদি তার ভিতরে যদি স্নেহ মমতা না থাকত, তাহলে জগতের লোকের মধ্যে স্নেহ মমতা দেখা যেত না, জগতের লোকের ভিতরেও স্নেহ মমতা খুঁজে পাওয়া যেত না। সেই কথাই তো বলছেন, কোজ হে বান্নাত কফ প্রান্নাত যদ্দেশ আকাশ আনন্দ নস্যাত। সেই ভগবান যদি আনন্দময় না হতেন, তাহলে জগতে শান্তি আনন্দ বলে কিছু থাকতো না, জগতে স্নেহ মমতা বলে কিছু থাকতো না। ওই স্নেহ মমতার কামাল সবাই আমরা, তাই ওরই জন্যই আমরা এখানে জীবন ধারণ করতে চাই, ওই জন্যই বাঁচতে চাই। কবি বলছেন, ওহে মৃত্যু তুমি মরে কি দেখাও হয়, ও ভয়ে কম্পিত নয় আমার হৃদয়, নিজাসক্ত অবিবেকী যাহাদের মন, অনিত্য সংসার প্রেমে মুগ্ধ অনুক্ষণ। মৃত্যুকে তিনি কেয়ার করছেন না, কিন্তু মৃত্যুঞ্জয়কে, যিনি জানেন মৃত্যুটা কিছুই না, মৃত্যুটা কি? এই জড়দেহের পতন। দেহি আত্মা যখন নূতন শরীরে প্রবেশ করে তখন তাকে বলা হয় জন্ম। দেহি আত্মা যখন কোন জরাজীর্ণ শরীর থেকে যখন বেরিয়ে আসছেন তখন তাকে বলা হয় মৃত্যু। সেই কথা তো বলেছেন গীতার মধ্যে, তো সেই কথাই বলছেন, না জায়তে মৃয়তে বা কদাচিন্নয়ং ভূত্বা ভবিতা বা ন ভূয় অয়ো নিত্য শশ্বতোয়ম পুরাণো নহন্যতে হন্যমানে শরীরে নৈনং ছিন্নন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চৈনং ক্লেদন্তাপো ন শোষয়তি মারিত অচ্ছেদ্যোয়ম অদাজ্যোয়ম অক্লেদ্য অশুষ্য এব চ নিত্য সর্বগতং স্থানুরচলোয়ম সনাতন। আত্মতত্ত্ব ব্যাখ্যা করছেন, তাহলে ভগবান আত্মারও আত্মা, পরমাত্মা। কে কাকে ভালোবাসে? এই যে জগতের স্নেহ মমতা এই লোকটা থেকে ভগবানকে কেন্দ্র করে এসেছে। আবার সেই প্রেমময় ভগবানকে যদি আমরা ভালোবাসতে না চাই, না পারি, তাহলে এই জগতের ভালোবাসাবাসীও বৃথা পণ্ডশ্রম। একটা গ্রামোফোন রেকর্ডে আপনারা গান সবসময় শুনছেন, আমার স্বাদ না মিটিল আশা না পুরিল সকল পুরায় যায় মা। আপনাদের সকলেরই মুখস্থ আছে, এরই ভিতরে একটা লাইন খুঁজে পাওয়া যায় কবি যেখানে বলছেন, পৃথিবীর লোক ভালো তো বাসে না, ভালোবাসিতে জানে না। আছে না এরকম লাইন? যেথা আছে ভালোবাসাবাসি সেই দেশে যেতে প্রাণ চায় মা। আছে তো? তাহলে পৃথিবীর লোক ভালো তো বাসে না, ভালোবাসিতে জানে না। অবিমিশ্র আনন্দ সুখ শান্তি নাই, অবিমিশ্র স্নেহ মমতা নাই এ জগতে। সেই কথাই শিক্ষা দেওয়ার জন্য এই কবিতার অবতারণা। যেথা আছে ভালোবাসাবাসী, সেই প্রেমের রাজ্য ভগবানের রাজ্য, সেইখানে ভালোবাসা বাসি আছে, কবি সেইখানে চলে যেতে চাচ্ছেন, তো সেই প্রেমের রাজ্যের সন্ধান তো শাস্ত্র দিয়েছেন। ভুলে গেছি আমরা ভগবানকে, গৃহস্থের ঘরে বসেছিলাম খানিক আগে, কথা হচ্ছিল যে আমরা সব সেই ভগবানকে ভুলে গিয়ে সব বাস্তুহারা। পূর্ববঙ্গ থেকে যারা আমরা এদেশে এসে গেছি তারাই সব বাস্তুহারা নন, সবাই বাস্তুহারা। বলে কিরকম? নেই এই মহামায়া দুর্গা দেবীর কারাগারে চতুর্দশ ব্রহ্মাণ্ডের মধ্যে যারা এসে পড়েছি আমরা সবই বাস্তুহারার দল, সবই ডিসপ্লেসড পার্সন, সবই এভাকুইজ। সেই কথা শাস্ত্র বলছেন। তাহলে কি করতে হবে? ব্যাক টু গড অ্যান্ড ব্যাক টু হোম। আমাদের নিজের ঘরে ফিরে যেতে হবে, নিজের বাস্তুভূমিতে ফিরে যেতে হবে। সে বাস্তু কোথায়? সেই কথাই তো অর্জুনকে কৃষ্ণ বলছেন, নত ভাষয়তে সূর্য ন শশাঙ্ক ন পাবক যদ্গত্বা ন নিবর্তন্তে তদ্ধাম পরমঙ্গমম। সেইখানে ফিরে চলো যেখানে গেলে আর ফিরে আসতে হয় না। তো সেইটাই হলো আমাদের বাস্তুভূমি। তো সেই বাস্তুভূমিরই নির্দেশ দিয়েছেন এই গীতা ভাগবত আদি শাস্ত্র। শাস্ত্র কাকে বলা হয়? কোন অযুক্তি, অযুক্তি যুক্তিপূর্ণ কথা এর ভিতরে রয়েছে। অনেকে বলছেন যে এগুলো তো যুক্তি নাই কিছু, তা নয়। শাস্ত্র মানে হলো সুযুক্তিপূর্ণ বাক্য, তাকে বলে শাস্ত্র বাক্য। শাস্ত্র কাকে বলে? শাস ধাতু স্ট্রল প্রত্যয় করে শাস্ত্র হয়েছে নিষ্পন্ন। কেন? শাসনবাণী। কার শাসনবাণী? যার শাসনবাণী ত্রিভুবন মান্য করে, ভগবানের শাসনবাণী, তাকে বলে শাস্ত্র। ভারত রাষ্ট্রে বাস করি আমরা, ভারতের প্রজা। যদি ভারতীয় সংবিধান যদি আমরা না স্বীকার করি তাহলে এখানকার আইন কানুনের কোন সুযোগ সুবিধা ফ্যাসিলিটি পাবো না আমরা। এই জন্যই ভারতীয় সংবিধান মানতে হচ্ছে আমারই অস্তিত্ব সংরক্ষণের জন্য। তদ্রূপ পারমার্থিক সংবিধান স্পিরিচুয়াল কনস্টিটিউশন হলো এই শাস্ত্র। এই শাস্ত্রের অপর নাম হলো স্পিরিচুয়াল কনস্টিটিউশন, পারমার্থিক সংবিধান। আমার আত্মসংস্থিতির জন্য, আত্মকল্যাণের জন্য এই কনস্টিটিউশন মেনে নিতে হয় আমার অস্তিত্ব সংরক্ষণের জন্য। কে ভগবান? ভগবান আছে কি নাই, ধর্ম টর্ম কিছু মানি টেনে নেই, ওসব কিছু দরকার নেই। লোটো পোটো খাও দাও, ইট ড্রিঙ্ক অ্যান্ড মি মেরি, সব চার ভাগের শিষ্য আমরা আজকাল। কি হবে এতে? কি ভালো কিছু আছে? চার ভাগের শিষ্য হলে ভালো হবে কিছু? নীতি আদর্শ কি কিছু থাকবে না? দুর্নীতি আর সুনীতি দুটো কি এক বলবো? ইট ইজ অল দি সেম, এটা বলা চলবে? তবে কেন এই জাতীয় বিচার আজ জগতে প্রিভেল করছে? কেন? ভালো মন্দের কি কোনো বিচার নাই? সদস্যদের বিবেক কি থাকবে না মানুষের? সবটা কি এক হবে? তা তো কই হচ্ছে না। অথচ বিচারের ক্ষেত্রে দেখছি যেন সবটা কি এক করে নেওয়ার চেষ্টা হচ্ছে। ভুল ধারণা, তা নয়। বিচার করে আমাদের চলতে হবে। সেই জন্যই চৈতন্য মহাপ্রভু থিওরিতে রয়েছে, সিদ্ধান্ত বলিয়া চিত্তে না কর অলস, যাহা হইতে কৃষ্ণ লাগে সুদৃঢ় মানস। তত্ত্ব সিদ্ধান্ত ও বুঝতে একটু কঠিন লাগে, মাথায় ঢোকে না, মগজে ঢোকে না। ও মশায় বোঝা যায় না, একটু গল্প টল্প বলুন। গল্প তো সারা জীবন ভর তো গল্প গিললাম আমরা। বাচ্চা ছেলেগুলোকে অ আ ক খ শিখানো হচ্ছে এখন দেখছি অন্য ঢং। আমরা যখন অ আ ক খ শিখেছিলাম তখন তো সরেয়া সরেয়া পড়েছি, সরেয়া সরেয়া। এখন তো বাচ্চাগুলোকে দেখি অ আ ক খ শিখানো হচ্ছে, তাও আবার ছড়া গান করে তাদের অ আ ক খ শিখানো হচ্ছে। ও অজগর আসছে তেড়ে, আয়া নরস খাবো পেড়ে, ইঁদুর ছানা ভয়ে মরে, ইগল পাখি পাছে ধরে, এই শব্দ সব শেখানো হচ্ছে তাদের। তাহলে মানুষ কি পরিমাণ গল্পের প্রবণতা তাদের মধ্যে এসেছে, গল্প গিলতে কেমন অভ্যস্ত হয়েছে তারা। মানুষ আজ ওই অ্যারেবিয়ান নাইটস, ওই ঈশ্বর স্থলের গল্প, এই সমস্ত গুলো নিয়েই তো পড়ে আছে। বাস্তবিক তত্ত্বদর্শনটা বুঝবার জন্যই তো গল্পের অবতারণা। আখ্যান উপাখ্যান দরকার হচ্ছে কেন? মোরালটা নেওয়ার জন্য, নীতি আদর্শটা নেওয়ার জন্য। তো সেটা শিক্ষাই যদি না হলো তাহলে কি হবে? গল্প গেলে কি হবে? শুধু গীতা ভাগবত আলোচনা করা শুধু গল্প গেলে নয়, নিশ্চয়ই তত্ত্ব দর্শন ঝুঁকি, এগুলো শিখবার জন্যই গীতা ভাগবত আলোচনা। আমরা সেইটা নিয়েই যেন গীতা ভাগবত আলোচনা করতে শিখি। হ্যাঁ, গল্প একটা বলবো, আখ্যান উপাখ্যান একটা বলা হবে, তার ভিতরে শিক্ষা কি সেটাও আমাদের সঙ্গে সঙ্গে নিতে হবে। যে আমি অন্যদিকে চলে যাচ্ছি, কারণ সময় তো আমার কম অ্যালট করা আছে, আমি আপনাদের সময়টা আমি বেশি নিতে চাই না। ক্রীড়া সত্যিষু গোপীষু তদগাব দূরচারিণী সৈরং চরন্ত বিব্রষু শ্রেণ লোভীন গহরম। ভগবান কৃষ্ণ দ্বাপর যুগে অবতীর্ণ হয়েছেন গোয়ালার ঘরে, তাকে গয়লা বলবেন না ব্রাহ্মণ বলবেন তা আপনারাই বিবেচনা করুন, কিন্তু ওই যে গয়লার ছেলেটা একে যদি প্রণাম না করি আমরা, তাহলে কিন্তু আমাদের আর মনুষ্যত্ব কিছু থাকবে না, পরিচিতি নাই। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো, এই বলে প্রণাম করতে হচ্ছে ওই গয়লার ছেলেটাকে। তো তিনি কি গয়লা, না তিনি ব্রাহ্মণ, না তিনি কি কি বলা হবে, মাছ বলা হবে, না তাকে কচ্ছপ কাছুয়া বলা হবে, না তাকে শুকর বলা হবে, কি বলা হবে? সেই ভগবান তো তিনি মৎস্যকুলে জন্মগ্রহণ করলেন, তিনি বরাহ কুলে জন্মগ্রহণ করলেন, তিনি কুর্ম হলেন, তিনি বরাহ হয়েছেন, নৃসিংহ হয়েছেন, সবকিছু হয়েছেন। শিক্ষাটা কি? শাস্ত্রে শিক্ষা দিচ্ছেন ওটা ডেভেলপমেন্ট অফ থিজম, আস্তিক্য দর্শনের ক্রমোন্নতি পর্যায়টা শিক্ষা দিয়েছেন ওইভাবে। কিন্তু ভগবানের কি তাতে জাত গেছে? ভগবানের কি তাতে ভগবত্তা হানি হয়েছে? কিছু হয়নি, তার ভগবত্তা ঠিকই আছে। তিনি দেখাচ্ছেন যে ভগবান যে কোনো রূপ গ্রহণ করতে পারেন, ভগবান অরূপ তার ব্যাখ্যা হলই একটা, তিনি যে কোনো রূপ গ্রহণ করতে পারেন। আচ্ছা, তিনি যে কোনো রূপ গ্রহণ করতে পারেন এটা বোঝা গেল, কিন্তু তার নিজস্ব কি কোনো রূপ নেই, আকার নেই? বলে হ্যাঁ, তার নিজস্ব আকার আছে, সে আকারটা কি তাহলে? জ্যোতিরভ্যন্তরী রূপম অতুলম শ্যাম সুন্দরম দ্বিভুজং শ্যাম সুন্দরম পরম ব্রহ্ম নরাকৃতি গুঢ়ং তৎ মনুষ্য লিঙ্গম। এসব তো বেদে উপনিষদে এসব সূত্রগুলো আছে, সব কি বোঝাতে চাচ্ছেন? সেই প্রেমময় ভগবানের আকার হলো নরাকার, সেটাই তার নিজস্ব আকার। সেই আকার দিয়ে তিনি মানুষকে সৃষ্টি করেছেন, যে মানুষ তার শ্রেষ্ঠ সৃষ্টি, বেস্ট ক্রিয়েশন। এতে আমরা কিন্তু উল্টো পাল্টা করে সব কথাগুলো বুঝবার চেষ্টা করছি। বহু ক্ষেত্রেই অনেককে বলতে শোনা যায়, আরে ভগবান তো মানুষ, আবার কেউ বলছেন আরে মানুষই তো ভগবান। কথাটা বলা কি ঠিক হবে? একখানা ঘরের মধ্যে একটা মানুষ আছে, তা ঘরখানাকে বলবো মানুষ? খাঁচার মধ্যে পাখি আছে, খাঁচাটাকে বলবো পাখি? একটা খাঁচার ভিতরে জীবাত্মা আছে, জীবাত্মা পরমাত্মার অধিষ্ঠান রয়েছে, বর্ণনা করছেন শাস্ত্রে, সমানে বৃক্ষে পুরুষ নিরঙ্গন ঝনিষয়া শৌচটি মুজ্জমান, যেখানে বলছেন জীবাত্মা এবং পরমাত্মা, পরমাত্মা সেখানে দ্রষ্টা সাক্ষী স্বরূপ, জীবাত্মা কর্মফল ভোগ করে যাচ্ছে, আর একজন তো দ্রষ্টা, অবাক অভিনয় করছেন, প্যান্টোমাইম প্লে করছেন, তিনি কর্মফল ভোগ করেন না। তা একই একই গোত্রে গোত্রিত করবো দুজনকে? তো ভুল হচ্ছে। তো সেই কথা বলছেন, সেই প্রেমময় ভগবান তিনি প্রথমে সৃষ্টি করেছেন জল, তিন ভাগ জল, তারপরে এক ভাগ স্থল, তারপরে তিনি জলজ প্রাণী সৃষ্টি করলেন, তারপরে তিনি স্থলের প্রাণী সৃষ্টি করেছেন অ্যাম্ফিবিয়াস উভচর প্রাণী, রেপটাইলস সৃষ্টি করলেন উরগ, তারপরে তিনি পাখি সৃষ্টি করলেন, পশু সৃষ্টি করলেন, এত সব সৃষ্টি করেও সেই প্রেমময় ভগবান শান্তি পাচ্ছিলেন না, মানুষ মানুষ শান্তি মিলছিল না, তখন তিনি মানুষকে সৃষ্টি করলেন, তার নিজের আকারের মতো আকার দিয়ে তাকে সৃষ্টি করলেন, তাকে দিলেন কি, সবই দিয়েছেন। দি গিফটস অফ গডের মধ্যে যেমন আছে, গড ক্রিয়েটেড ম্যান, তিনি কি করলেন, হি বেস্টোড আপন ম্যান হেলথ ওয়েলথ উইজডম অনার প্লেজার সবকিছু দিয়ে দিলেন। জ্ঞান বুদ্ধি বিবেক বৈরাগ্য বিচক্ষণতা সবকিছু দিয়েছেন, তিনি সৃষ্টি করলেন তাকে, সেই মানুষকে তার আকারের মতো করে সৃষ্টি করলেন। ভগবানের যেমন আকার সেরকম আকারটা তাকে দিলেন। নরাকার পরব্রহ্ম ভগবান, তো এই জন্য মানুষের সঙ্গে আবার ভগবানের সঙ্গে তুল্য মূল্য বিচার করতে যাচ্ছি কেন? একই, ইকুয়াল ইন অল রেসপেক্ট, একথা বলতে যাই কেন? ভুল থিওরি এটা, এটা ভুল করা হচ্ছে আজকাল। ভগবান তার নিজের আকারের মতো করে আকার একটা মানুষকে দিয়েছেন, এই কথা তো সব শাস্ত্রেই আছে, সব ধর্মেতেই আছে। আমাদের সনাতন শাস্ত্রে যেমন আছে, ক্রিশ্চিয়ানিটির মধ্যেও আছে, গড ক্রিয়েটেড ম্যান আউট অফ হিজ ওন ইমেজ বলা আছে, ঠিক সেই একই কথা বাইবেলের মধ্যেও আছে, ইন্নাল্লাহ খালাকাহা মিন সুরাতিহি, খোদা তার নিজের আকারের মতো করে মানুষকে সৃষ্টি করেছেন। এগুলো তো অ্যাক্সিওমেটিক ট্রুথ, এগুলো তো এদিক ওদিক হবে না, নড়চড় হবে না। সেই জন্যই কথাটা তো ওইভাবে এসেছে। কিন্তু তাহলে ভগবানকে মানুষ কেন বলা হচ্ছে? মানুষের ভিতরে যে অন্যায় আছে, অবিচার আছে, অসম্পূর্ণতা আছে, অজ্ঞতা আছে, সেটা ভগবানের ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে কেন? আবার কোন ক্ষেত্রেতে ভগবানকেই বলা হচ্ছে মানুষ? দুটোই তো উল্টো পাল্টা বিচার। দর্শন শাস্ত্রেতে এগুলো তো মারাত্মক ত্রুটি বলে বলছেন, অ্যান্থ্রোপোমরফিজম অ্যাপোথিওসিস বলে দুটো জিনিসকে ব্যাখ্যা করেছেন দর্শন শাস্ত্রে। ভুল কথা এগুলো, উল্টো পাল্টা কথা, কিন্তু এই ভুলই তো চলছে বর্তমানে বাজারে, বাজারে তো এই কথাগুলো চলছে বেশি। তত্ত্বদর্শন ভুল, গীতায় সেই ভুল ভাঙিয়েছেন কৃষ্ণ নিজেই, তিনি বলছেন জন্ম কর্ম চমে দিব্যম এবং যে ব্যক্তি তত্ত্বত তত্ত্বাদি হং পুনর্জন্ম নেইতি মামেতি সর্জুন। হে অর্জুন, আমার জন্ম কর্ম অলৌকিক দিব্য অপ্রাকৃত, যারা আমাকে কর্মফলবদ্ধ জীব বিশেষ মনে করে তারা ভ্রান্ত, তারা আমার তত্ত্ব জানে না, তাদের আত্মকল্যাণ হতে পারে না। সেই কথাই বলছেন, অবজানন্তি মাং মূঢ়া মানুষিং তনুমাশ্রিতম পরম ভাব অবজানন্ত মম ভূত মহেশ্বরম, আমার ভগবত ভাব তারা জানে না, আর যারা জানে তাদের সর্বার্থ সিদ্ধি। এই কথা তো তিনি তো এই ভুল তিনি ভাঙিয়ে দিচ্ছেন অর্জুনকে লক্ষ্য করে সমগ্র বিশ্বকে। অথচ এইসব ভুল কথাগুলো তো আসছে আজ, ভগবান নিরাকার নিঃশক্তি নিরঞ্জন ইত্যাদি বহু কথা আসছে, সব যত নেগেটিভ আইডিয়া গুলো আছে সেইগুলোই আমরা তুলে ধরছি। তাহলে পজিটিভ সাইড বলে কিছু নাই তো ভগবানের? সবটাই তো পজিটিভ সাইড আছে, নেগেটিভ সাইডটা তো তর্কের খাতিরে অবতারণা করা হয়। আচ্ছা তো তার সবই, যেমন আপনারা জানেন ওই একটা কি অন্নপূর্ণা উত্তরীরা গাঙিনীর তীরে পার কর বলিয়া ডাকিলা পাটনিরে একটা কবিতা পড়েছিলাম, আপনারা পড়েছেন অনেকেই। তা তার ভিতরে শিব ঠাকুরের পরিচয় দিচ্ছেন শিবানী, যেন স্বামীর নাম নাহি ধরে নারী, গোত্রের প্রধান পিতা মুখ বংশ জাত, পরম কুলীন স্বামী নন্দ বংশ খাত, পিতামহ দিলামরে অন্নপূর্ণা নাম, অনেকের পতিতেই পতি ওর বাম, অতি বড় বৃদ্ধ পতি সিদ্ধিতে নিপুণ, কোন গুণ নাহি তার কপালে আগুন, ভূত নাচাইয়া পতি ফেরে ঘরে ঘরে, নামরে পাষাণ বাপ দিলাহেন বরে। এই যে কথাগুলো সব উল্টো পাল্টা আছে, দুরকম ব্যাখ্যা আছে। তা শিব ঠাকুরের একটাতে শিব ঠাকুরের প্রশংসা আছে, আর একটা যেন তার সম্বন্ধে সমালোচনা আছে, কিন্তু ওখানে নিরাকার নির্বিশেষ ওসব কথাগুলো তো বলতে যাওয়া হয়নি। শিব ঠাকুরের মহিমাই ওখানে ব্যক্ত করেছেন তিনি, তার স্বামীর যিনি জগৎগুরু শিব, বৈষ্ণব আনন্দ যথাসম্ভু, সে বৈষ্ণব শ্রেষ্ঠ শম্ভু, তারই গুণপনা ব্যাখ্যা করেছেন শিবানী, সেই জগৎগুরু শিবের গুণপনা ব্যাখ্যা করেছেন। তাহলে নিরাকার নির্বিশেষ এটা তো একটা আইডিয়া মাত্র, একটা সাইড, ওয়ান সাইডেড ভিউ হয়ে যাবে। পজিটিভ নেগেটিভ দুটোকে নিয়ে তো চলতে হবে আমাদের, শাস্ত্রে তো এরকম ধরনের বহু কথাই লেখা আছে। উপনিষদের ভিতরে শুধু নেগেটিভ আইডিয়া একদিকে বর্ণনা করে গেছেন, অশব্দম অস্পর্শম অব্যয়ম তথা অরসং নিত্যম অগন্ধবচ্চজৎ অনাদ্যনন্তং পুরুষং পরম দুর্গম নিচাজ্যতং মৃত্যুমুখাৎ প্রমোচ্যতে বলে যাচ্ছেন, নেগেটিভ আইডিয়া গুলো বলে গেলেন একদিকে। তাহলে কি পজিটিভ কিছু নেই? যা যা শ্রুতি শ্রুতির জলপতি নির্বিশেষম সা সাবিধত্তে সবিশেষমেব, যে শ্রুতি যে উপনিষদ যে বেদ নিরাকারের কথা বলছেন সেই বেদই সাকারের কথা স্থাপন করেছেন। যদি সাকারটা যদি আমরা না মানি তাহলে নিরাকারত্বের কোনো কথাই আসতে পারে না, যুক্তি দিয়ে সেটা বুঝিয়েছেন। শাস্ত্রকে সেইভাবে সেই লাইটেই বুঝতে হবে। শাস্ত্রকে শাস্ত্র কাকে বলে? যদি বলি আমি শাস্ত্র মানি না, ধর্ম মানি না, ভগবান টগবান কেউ মানি না, আমার উপরে সুপিরিয়ার কেউ আছেন তাদের মানি না, যদি বলি তাহলে যিনি এ কথা বলছেন তার কথা কে মানবে? চিন্তা করুন, তিনি কি নিজেকে মানাতে পারবেন? শাস্ত্রে বেশ যুক্তি দিয়ে বুঝানো হয়েছে, বেদা প্রমাণম স্মৃতয়া প্রমাণম ধর্মার্থ যুক্ত বচনম প্রমাণম এত প্রমাণম অভাবে প্রমাণম কস্তস্য কুরিজাত বচনং প্রমাণম। বেদ প্রমাণ, স্মৃতি প্রমাণ, ধর্মার্থ যুক্ত বাক্য প্রমাণ, এই প্রমাণকে যারা প্রমাণ বলে স্বীকার করবেন না তাদের কথা কে মানবে? শাস্ত্র যুক্তি দিয়ে বুঝাচ্ছেন। শাস্ত্র মানে সুযুক্তিপূর্ণ তত্ত্ব সিদ্ধান্তপূর্ণ যে বাক্য তাকে বলে শাস্ত্র বাক্য। সেই জন্যই সনাতন আর্য ঋষিগণ বলে রেখেছেন কেবলং শাস্ত্র ন কর্তব্য বিনির্ণয়। কাকে বুঝাতে গেলে শুধু শাস্ত্রের করিশন দিলেই হবে না, যুক্তিও তার সঙ্গে সঙ্গে রাখতে হবে। যুক্তিহীন বিচারেই তো ধর্মহানি প্রজায়তে, যুক্তিহীন বাক্য কখনই গ্রহণীয় নয়, গ্রাহ্য নয়, কিন্তু ঋষিগণের উক্তির মধ্যেই রয়েছে। তো শাস্ত্র মানে সুযুক্তিপূর্ণ বাক্য। কৃষ্ণ তিনি দ্বাপর যুগে এলেন নন্দ মহারাজের ঘরে, মা যশোমতীর ঘরে। প্রথমে তিনি এসেছেন বসুদেবের ঘরে, এইটাই আমরা জানি সবাই। বসুদেব, বাসুদেব কৃষ্ণ বা দেবকী নন্দন কৃষ্ণ।
আরে
শাস্ত্রেই সেটা খণ্ডন করেছেন। কিরকম না, একই সময়ে যখন অষ্টমী তিথি ভাদ্র মাসের সেই যে অষ্টমী তিথি, সেই একই সময়ে কংসের কারাগার আলোকিত করে ভগবান বাসুদেব তিনি আবির্ভূত হয়েছেন, ঠিক সেই একই সময়ে নন্দ গোকুলেও ভগবান কৃষ্ণ সেখানে আবির্ভূত হয়েছেন মা যশোদার গর্ভের থেকে, সেই বর্ণনা আছে। এই বর্ণনাগুলো আপনারা সব আলোচনা করেন কিনা জানি না, তা যারা বিদ্বজ্জন এখানে বসে আছেন তারা রীতিমতো টিকাভাষ্য আলোচনা করেন, তারা জানেন এগুলো আছে। এগুলো ব্যাপারে যেখানে বলছেন গর্ভকালে তু অসম্পূর্ণে অষ্টমে মাসিতে স্ত্রীও দেবকী চ যশোদা চ শুশুভাতে সমতদা, একই সময়ে সন্তান প্রসব করছেন দেবকী এবং যশোদা। গর্ভকালে তু অসম্পূর্ণে, অসম্পূর্ণ গর্ভকাল মানে আট মাস, অষ্টমে মাসি তে স্ত্রীও দেবকী চ যশোদা চ শুশুভাতে সমতদা, একই সময়ে দুজনে প্রসব করেছেন সন্তান। তত্ত্ব দর্শন, ইট ইজ এ ফ্যাক্ট, এটার কোন, এর ভিতরে কোন ইনকনসিস্টেন্সি নাই, এর ভিতরে বেশ সামঞ্জস্য আছে এই কথার ভিতরে। সুতরাং উনি লালিত পালিত পুত্র হন কৃষ্ণ, নন্দ যশোমতীর নিত্য পুত্র বলে বলা হয়েছে। ওই নন্দ তনুজ নন্দ মহারাজের অঙ্গজাত সন্তান বলে বলা আছে। যেখানে ব্রহ্মা যেখানে স্তব করছেন নৌমিড্যতে অভ্রবপুষে তড়িদম্বরায় গুঞ্জাবতংশ পরিপিচ্ছল্লসন মুখায় বন্যস্রজে কবল বেত্র বিশান বেনু লক্ষ্মশ্রিয়ে মৃদুপদে পশুপাঙ্গজায় পশুপ অঙ্গজায়। তাহলে পশুপেন্দ্র হচ্ছেন নন্দ মহারাজ, তার অঙ্গজাত সন্তান কৃষ্ণ তাকে নমস্কার করছেন ব্রহ্মা। প্রমাণ যখন নামকরণ হচ্ছে সে সময় ওই ঘটনাই ঘটেছে। নন্দ মহারাজ বললেন আমার ছেলের আর বসুদেবের ছেলের নামকরণ করুন, গর্গ ঋষি গেছেন। তা গর্গ ঋষি প্রথমে বড় ছেলেটার করেছেন, তার রাম বলরাম বলদেব শঙ্কর্ষণ তিনটে নাম রেখেছেন। কিন্তু যখনই নন্দ মহারাজের ছেলের নামকরণ করতে যাবেন তখনই তিনি অবাক হয়ে যাচ্ছেন, যত নাম আসছে সবই ওই কৃষ্ণ নামের মধ্যে সব গুলিয়ে যাচ্ছে, সব কৃষ্ণ কৃষ্ণ এই নামের মধ্যে গুলিয়ে যাচ্ছে সব। তার আগে বলে দিলেন তোমার এই ছেলে যুগে যুগে এসেছে জানো, আসন বর্ণাস্ত্রাত অনুযুগতনু শুক্ল রক্তস্থাপিত ইদানিং কৃষ্ণতাঙ্গত, তোমার এই ছেলে বারে বারে যুগে যুগে আসে। তো তোমার ছেলের কি যে নাম রাখবো আমি তো ঠিক করতে পারছি না, আর তিনি যত নাম মনে করছেন সব কৃষ্ণ কৃষ্ণ এই নামেতে সব পুছে দিচ্ছেন। শেষকালে তিনি বললেন এর নাম কৃষ্ণই, এর কৃষ্ণ নাম আমি ফের সেই কৃষ্ণ নামই রাখলাম, আমি কোনো নূতন নাম খুঁজে পেলাম না, কৃষ্ণ নাম রাখে গর্গ ধ্যানেতে জানিয়া, ওই নামই রেখে দিলেন। দেখো নন্দ মহারাজ তোমার এই ছেলে একবার বসুদেবের ঘরেও ঢুকেছেন, অংশভাগে না বলছেন একবার ঢুকেছেন, আর পূর্ণ স্বরূপে এখানে এসেছেন। প্রাগয়ং বসুদেবস্য কচিৎ জাতস্তবাত্মজ, তোমার এই ছেলে একবার বসুদেবের ঘরেও ঢুকেছেন, সেই জন্যে এর একটা নাম বাসুদেব আছে বলে দিচ্ছেন। আর যদি গর্ভজাত সন্তান না হয় তাহলে আবার নারী ছেদাদি এসব ব্যাপার কেন হয়েছিল বলুন, যদি গর্ভজাত সন্তান না হয় নন্দ মহারাজের নিজস্ব ছেলে যদি না হয় তাহলে নারীচ্ছেদাদি হয়েছে জাতকর্মাদি সব হয়েছে, সুতরাং এই সমস্ত যেসব ঘটনাগুলো আছে ঘটনা পরম্পরা এগুলো সবই এগুলো প্রমাণ করবে বাস্তব ক্ষেত্রটা। তো সেই যে কৃষ্ণ তিনি গোচারণ করতে যাচ্ছেন ভাণ্ডির বনে, ভাণ্ডির বনে গোচারণ করতে যাচ্ছেন, যখন গোচারণ করতে যাচ্ছেন তখন মা যশোদা কৃষ্ণের কৃষ্ণকে খাইয়ে দিয়েছেন এবং তার সঙ্গে খাবার দিয়ে দিয়েছেন, বলদেবকে রোহিণী দেবী ভালো করে খাইয়ে দিয়েছেন সঙ্গে খাবার দিয়ে দিয়েছেন, আরো যত হাজার হাজার সব সখাগণ তাদেরও সঙ্গে সঙ্গে সব খাবার দিয়ে দিয়েছে সবাই, সেই সব নিয়ে গোচারণে বেরিয়ে গেছে। যেখানে বাচ্চাদের খিদে লাগে সেইখানে তারা বেশ সুন্দর স্বচ্ছ সলিলা সরোবর দেখে তারা সেইখানে বসে যায়, কৃষ্ণকে মাঝখানে বসায় আর সব সখাগণ গোল হয়ে বসে, আর যার যার পোটলা পোটলি আছে খাবার দাবার সব খোলা খুলে খেতে আরম্ভ করে, খেতে খেতে যেটা ভালো লাগে সেইটা তাদের এঠোটা সেইটাই নিয়েই কানাই ভাই কানাই খেয়ে দেখতো এটা খুব ভালো হয়েছে খুব ভালো রান্না করেছে রে এটা, ভগবান এঠো খাচ্ছেন এঠো খাওয়াচ্ছেন আশ্চর্য। এবার ওই দেখে তো ব্রহ্মার মোহ, ব্রহ্মা বুঝে উঠতে পারছেন না এই কি ব্যাপার। আবার খাওয়া দাওয়া যখন শেষ হয়ে গেছে সেই সময় আবার খেলাধুলা আরম্ভ হয়েছে, হাডুডু খেলা ইত্যাদি এইসব আরম্ভ হয়েছে, ছেলেপেলেরা যেমন খেলে রাখাল বাগাল ছেলেরা যেমন খেলে সেরকম খেলাধুলা আরম্ভ হয়েছে। দুটো দলে খেলা হচ্ছে, একটা কৃষ্ণের দল একটা বলদেবের দল, যে দল হেরে যাবে অপর দলকে কাঁধে করে নিয়ে বেড়াতে হবে, এই হলো তার সাজা পানিশমেন্ট, এরকম খেলাধুলা আরম্ভ হয়েছে। ওই খেলাধুলা যখন শুরু হয়েছে সেই সময় সব গাভী গোবৎস সব চড়তে চড়তে বহু দূরে চলে গেল, কি তৃণলোভেন কচি কচি ঘাস খাওয়ার লোভে লোভে গাভী গোবৎস সব বহু দূরে সরে গেল। ভগবান যে গোচারণ করছিলেন শুধু কি গাভী ছিল আর কিছু ছিল না, সেইটাই বলছেন এখানে, অজা গাও মহিষ্যশ্চ নির্বিষন্ত বনাদ বনম, ছাগলও ছিল তার ভিতরে গাবো মহিষী ইত্যাদি ছিল সব, ঈশিকা নির্বিবিশু কন্নন্ত দবতর সীতা, ঈশিকা বনে প্রবেশ করেছে তারা, ঈশিকা বন মানে বেনার জঙ্গল বেনার ঝোপ যাকে বলি আমরা, পশ্চিম দেশে খুব লম্বা লম্বা হয় ওগুলো, আমাদের দেশে অল্প ছোট আড়াই হাত তিন হাত হয়, ওদের দেশে পাঁচ ছ হাত লম্বা হয়, তার ভিতরে ঢুকে গেলে আর কাকু দেখা যাবে না, সেই ইশিকা বনের মধ্যে মেনার জঙ্গলের মধ্যে ঢুকে গেছে। ঢুকে গিয়েই গাভী গোবৎস সব ক্রন্দন্ত দাবতর সীতা দাবাগ্নি তাদের চারিদিকে ঘিরে ধরেছে, চিৎকার করছে সেই গাভী গোবৎস সব হাম্বা হাম্বা করছে। কোথায়? এখানে তো শুধু বলছেন মেনার জঙ্গল, সেখানে দাবাগ্নি আসবে কোথা থেকে? দুটো আগুনের কথা আমরা শুনি, একটা বড়বাগ্নি আর একটা দাবাগ্নি। সমুদ্রেতে বড়বাগ্নি তৈরি হয়, সমুদ্রের জলতেই আগুন তৈরি হয় বড়বাগ্নি। আর দাবাগ্নি বনাঞ্চলে বড় বড় বৃক্ষ বৃক্ষের ঘর্ষণে ঘর্ষণে আগুন তৈরি হয়, তাতে বনাঞ্চল পুড়ে যায় দাবাগ্নি। এখানে তো বড় বড় গাছ নাই, বর্ণনা দিচ্ছেন এখানে ইশিকা বন, কিন্তু দাবাগ্নি মানে দাবাগ্নি ওটা সৃষ্ট। এই অধ্যায়ের আগের অধ্যায়েতে বর্ণনা আছে, বলদেব তিনি বধ করেছেন প্রলম্বাসুরকে, বলদেব প্রলম্বাসুরকে বধ করেছেন। প্রলম্ব বন্ধু সে একটা বদলা নেওয়ার জন্যে এই দাবাগ্নি সৃষ্টি করেছে, সুতরাং এটা সৃষ্ট জিনিস, স্বাভাবিক নয়। তে অপশ্যন্ত পুষুন গোপা কৃষ্ণ রামার দয়স্তদা যাতানুতাপান অবিদুর্বিচিন্নন্ত গবাঙ্গতিম। খেলাধুলা যখন শেষ হয়েছে দেখলো গাভী গোবৎস আর ওখানে নাই, সখায়ন সেই গাভী গোবৎসকে খুঁজবার জন্য তারাও বেরিয়ে পড়ল, কিন্তু তাদের যে উপরওয়ালা রয়েছেন ভগবান কৃষ্ণ রয়েছেন তার কাছে কিছু জিজ্ঞাসা করল না। প্রথম ভুল করেছে গাভী গোবৎসগণ, তাদের মালিকের কথা না শুনে তারা চলে গেছে তৃণলোভে। দ্বিতীয় ভুল করলো সখাগণ, তাদের উপরওয়ালা যে ভগবান কৃষ্ণ আছেন বলদেব আছেন তাদের কিছু না জিজ্ঞাসা করেই চলল। বলদেব কে? গুরুতত্ত্ব। বলদেব অভিন্ন বিগ্রহ হচ্ছেন গুরুদেব, নিত্যানন্দাভিন্ন বিগ্রহ হচ্ছেন গুরুদেব সদ্গুরু। তো গুরুর নির্দেশ যখন অবমাননা করা হয় তখন নিশ্চয়ই বিপদ হয়। সংসার দাবান লীঢ়লৌক ত্রাণায় কারুণ্য ঘনাঘনত্তম প্রাপ্তস্য কল্যাণ গুণার্ণবশ্য বন্দী গুরু শ্রী চরণারবিন্দম। সংসার দাবাগ্নি তখন ঘিরে ধরে, আজ্ঞা অবজ্ঞা লঙ্ঘন করলে সেই কথাটা এখানে হচ্ছে। তা সখাগণ ভগবানকে অস্বীকার করল, বিচ্ছিন্নন্দ গবাঙ্গতিম খুঁজে 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 পেল না কোথাও, সন্ধান করে পেল না। মার্গ অন্য গমন সর্বে নষ্ট জিব্বা বিচিয়ে দশ, গরুগুলো যে গিয়েছিল তাদের পায়ের খুরের দাগ দেখে 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 যেতে লাগলো, কিছু দূরে গিয়ে সহারিয়ে গেল। ঘাসগুলো ছুড়ে ছুড়ে খেয়ে গেছে, কিছুক্ষণ পরে আর দেখলো না ঘাস। এইভাবে তারা রাস্তা হারিয়ে ফেলল, আর গাভী গোবৎসকে খুঁজেও পেল না। এদিকে সেই গাভী গোবৎস কোথায় গিয়ে হাজির হয়েছে? মুঞ্জাটব্যাং ভ্রষ্ট মার্গং ক্রন্দমান সগোধনম। সেই মুঞ্জারণ্যের ভিতরে ঢুকেছে তারা, নিজেদের রাস্তা হারিয়ে ফেলেছে আর চিৎকার করে কাঁদছে। সে সখাগণ গিয়ে কান্নাকাটি আরম্ভ করেছে, ফিরেও আসতে পারছে না, যাতে যোজাদূর গেছে সেখান থেকে ফিরে আসবার কোনো উপায় নেই। কেন? চারিদিকে দাবাগ্নি ঘিরে ধরেছে, ও গাভী গোবৎসকেও ধরেছে আর সখাগণকেও, আর বেরিয়ে আসবার কোনো রাস্তা নেই। তৃষিতা অত্যন্ত তৃষ্ণার্ত হয়েছে, সে গ্রীষ্মের দারুণ রাগ কি তাদের পিপাসা শান্তি করবে, ফিরেও আসতে পারছে না। তাহুতা ভগবতা মেঘ গম্ভীরায়া গিরা সনাম নামু প্রহর্ষিতা। ভগবানকে ডাকেনি, কৃষ্ণকে ডাকেনি, বলদেবকেও ডাকেনি, কিন্তু কৃষ্ণ বলদেবের তো দায়িত্ব আছে, যার নিখিল বিশ্বের উপরে দায়িত্ব রয়েছে সেই ভগবানের, তার সখাগণের উপরে দায়িত্ব থাকবে না? নিশ্চয়ই আছে। না ডাকলে পরেও কৃষ্ণ বলদেব নিজে থেকে চলে গেছেন পিছনে পিছনে, কিন্তু জানতে দিচ্ছেন না, সখাগণের নাম ধরছেন না, তার গাভী গোবৎসেন গাভীর নাম ধরছেন, শ্যামলী ধবলী করে ডাকছেন ভগবান। তাতে বুঝতে পারছেন সখারা যে কৃষ্ণ বলদেব এসে গেছেন, কিন্তু ওদের নাম ধরে ডাকেননি। সেই যে দাবাগ্নি চারিদিকে ভীষণ ভাবে বিস্তৃত হতে লাগলো চারিদিকে। তত সমন্তার দম ধূম কেতু যদৃচ্ছয়া ভূতক্ষয়কৃত বনৌকসাম। ধূমকেতুর মতো সমস্ত বনাঞ্চলের চারিদিকে ছড়িয়ে পড়লো সেই দাবাগ্নি। আর তার সঙ্গে মন্ত্রী এসেছেন সমীরণ, সেই আগুনকে আরো শতগুণ বাড়িয়ে দিচ্ছে। পুড়িয়ে মেরে ফেলবে এখনই, আর কোনো উপায় নাই। সেই লেলিহানজি উহা বিস্তার করে চারিদিকে সব পুড়িয়ে মারছে সব। চারিদিকে যখন দাবাগ্নি ঘিরে ধরেছে, পুড়িয়ে মেরে ফেলবে এখনই, তখনই সেই গোপগণ এবং গাভীগণ সবাই চিৎকার করতে লাগলো, কৃষ্ণকে ডাকতে লাগলো, বলদেবকে চিৎকার করে ডাকতে লাগলো, সখাগণ কিরকম? যথা হরিং মৃত্যু ভয়ার্জিতা জনা, মৃত্যু ভয়ে ভীত মানব একবার শেষবারের মতো যেমন চিৎকার করে ওঠে, হে ভগবান রক্ষা করো বাঁচাও, ঠিক সেইভাবে চিৎকার করতে শুরু করল। ভাষাটা কি? কৃষ্ণ কৃষ্ণ মহাবীর হে রামামোঘ বিক্রম দাবাগ্নিনা দজ্জমানং প্রপন্নং স্ত্রাতুমরহত। হে কৃষ্ণ মহাবীর কৃষ্ণ, হে অমোঘ বিক্রম বলদেব, আমাদের বাঁচাও রক্ষা করো, দাবাগ্নি তো আমাদের পুড়িয়ে মারল, কি মতলব তোমাদের, বাঁচাবে না? চুপ করে আছেন কৃষ্ণ। প্রপন্ন স্ত্রাতুমরহত, আমরা প্রপত্তি স্বীকার করছি, আমরা কি তোমাদের অধীন নয়? আমাদের কি শরণাগতি নাই? আমাদের কি আত্মসমর্পণ হয়নি? পড়া দিচ্ছেন, আমাদের রক্ষা করা তোমার উচিত। আবার যুক্তি, কৃষ্ণ কিন্তু তথাপি এগোচ্ছেন না এদের রক্ষার জন্য। তখন বলছেন, নুনং তদ বান্ধবা কৃষ্ণ ন চরন্তব সাধিতুম। আরে আমরা তো তোমার বান্ধব সখা, তো সখা যদি বিপদে পড়ে তাহলে তো সখা তো সখাকে রক্ষা করে। সখা কাকে বলা হবে? সব প্রাণ সখাইব, এক প্রাণ এক আত্মা। তা তাই যদি হয়, আমরা বিপদে পড়েছি, তো তুমি আমাদের রক্ষার জন্য এগিয়ে আসছো না কেন? নুনং তদ বান্ধবা কৃষ্ণ ন চরন্তব সাধিতুম, আমাদের প্রতি তোমার যে দায়িত্ব রয়েছে সে দায়িত্ব নিশ্চয়ই তোমার পালন করা উচিত। বয়ংহি সর্বধর্মজ্ঞ, আচ্ছা বলো আমাদের কি ধর্মজ্ঞান নাই? আমাদের কি নীতি আদর্শ বোধ নাই? আমরা কি তোমার প্রতি কিছু অন্যায় করে ফেলেছি? অন্যায় কিছু করে ফেলেছে নিশ্চয়ই, কেন না জিজ্ঞাসা তো করেনি? যখন তারা চলে আসছেন তত জিজ্ঞাসা করা উচিত ছিল সেই মালিককে, উপরওয়ালা সর্বোপরি মালিককে, ওইটাই ভুল হয়েছে। তথাপি তারা বলছেন, তুমি ছাড়া আমাদের কেউ নাই, আমাদের রক্ষাকর্তা এই জগতে কেউ নাই, এটা আমরা জানি ভালোভাবে। তাই বলছেন, তন্নাথস্তৎপরায়ণা, তুমি আমাদের উপরওয়ালা সর্বোপরি মালিক, নির্ভরতা, তব পাদ পদ্মনাথ রক্ষিবে আমারে, আর রক্ষাকর্তা নাই এ ভব সংসারে। এই বিচার যখন আমাদের আসে, তখনই ভগবান আমাদের রক্ষার জন্য এগিয়ে আসেন, তখনই সমর্পণটা, আত্মসমর্পণটা ঠিক হলো। তো যখন ওইভাবে কান্নাকাটি আরম্ভ করেছে, তখন কৃষ্ণ ব্যবস্থা নিচ্ছেন। বচুনিশম্য কৃপণ বন্ধনা ভগবান হরি নিমিলয়তমাভীষ্ট লোচনা নিত্য ভাষত। কৃপণ বন্ধনা, বন্ধুগণ, সখাগণের একটা বিশেষণ এখানে দিয়ে দিলেন সুখদেব, কি? কৃপণ বন্ধুগণের। আচ্ছা এখানে কৃপণতা কি দেখেছেন? কৃপণতা কি দেখলেন এখানে বন্ধু সখাগণে কৃষ্ণ? আমরা যাকে কৃপণতা বলি সেই কৃপণতা এখানে